السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ رب العالمین والصلاۃ والسلام علی اشرف الانبیاء والمرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. اقرأ باسم ربک الذی خلق خلق الانسان من علق اقرأ وربک الاکرم الذی علم بالقلم علم الانسان ما لم یعلم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে আল কোরআনের জ্ঞান দান করেছেন. দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি পবিত্র আল কোরআনুল করিম নাজিল হয়েছে. গত সপ্তাহে আলোচনা ছিল সূরাতুল কাদার সম্পর্কে. সূরাতুল কাদার, এই কাদার সূরা অর্থাৎ লাইলাতুল কাদার সম্পর্কে সেই সূরায় আলোচনা হয়েছে. এই লাইলাতুল কাদারে আল্লাহ কোরআনে করিম নাজিল করেছেন. আজকের বিষয়বস্তু হচ্ছে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক. এই সূরা, যে সূরা ইকরা দিয়ে আরম্ভ হয়েছে, এই সূরা বা এই সূরার বিশেষ করে প্রথম দিকের পাঁচটি আয়াত কোরআনে করিমের সর্বপ্রথম আয়াত, যে আয়াতগুলি এই কদরের রাতে নাজিল হয়েছে. লাইলাতুল কাদার সম্পর্কে আলোচনা হয়েছে. তারপরের যে সূরাটি আজকে আলোচনা হবে কোরআনে করিমের তারতিব হিসাবে, বিন্যাস হিসাবে, তার পূর্বের সূরা সেটি. এই সূরার প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম আয়াত কোরআনে করিমের, এবং এই প্রথম পাঁচটি আয়াত কদরের রাতে নাজল হয়েছে, লাইলাতুল কাদারে নাজল হয়েছে. কোরআনে করিমের অবতরণের দিক দিয়ে, নাজেল হওয়ার দিক দিয়ে সর্বপ্রথম আয়াত এই পাঁচটি আয়াত সূরা ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক. আর কোরআনে করিমের সর্বপ্রথম শিক্ষা হচ্ছে ইকরা, পড়ো. সর্বপ্রথম শিক্ষা হচ্ছে যে পড়ো. উম্মতে মুসলিমাকে, মুসলিম জাতিকে আল্লাহ প্রথম শিক্ষা নেওয়ার আদেশ করেছেন, পড়ার আদেশ করেছেন. এবং এর সাথে সাথে পড়াকে সুন্দর করতে হলে লিখার প্রয়োজন, সেই জন্য আল্লাহ কলমের কথাও আলোচনা করেছেন. আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দান করেছেন. এই আয়াতগুলিতে পড়ার কথা বলা হয়েছে, কলমের কথা বলা হয়েছে, যার সাহায্যে লেখা হয় বা শিক্ষা অর্জন করা হয়। মানুষ সব কথা মনে রাখতে পারে না, কিন্তু নোট করে রাখলে সহজেই স্মরণ রাখতে পারে, ভুলে গেলে চট করে দেখে নিলে আবার স্মরণে চলে আসে বিস্তারিত। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিও যদি নোট করে রাখেন, পরবর্তীতে ভুলেও যান, তো সব কথা স্মরণে চলে আসবে প্রায়, যদি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নোট করা থাকে তাহলে। কলমের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিক্ষার ক্ষেত্রে। এই আয়াতগুলিতে তালিমের কথাও, তালিম মানে শিক্ষা, শিক্ষা দান, আল্লামা, আল্লামা থেকে তালিম, তালিমের কথাও অর্থাৎ শিক্ষাদানের কথাও আলোচনা করা হয়েছে। আল্লাম আল ইনসান মা আলম ইয়ালাম, আল্লামা থেকে তালিম, মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন। তাহলে এলম, পড়া, কেরা এবং লিখা, এসব কথা এই আয়াতগুলিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জন্য মুসলিম উম্মা শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে, দিনের শিক্ষা থেকেও, দুনিয়ার শিক্ষা থেকে। দিনের শিক্ষা যদি থাকতো তাহলে তারা দিনের কাছাকাছি থাকতো। দিনের শিক্ষা, বিশেষ করে সঠিক দিনের শিক্ষা, একেতে অধিকাংশ মানুষের মধ্যে দিনের শিক্ষাই নেই, দিনের শিক্ষাই নেই। আর যা কিছু অল্প সংখ্যক লোকদের মাঝে দিনের শিক্ষা আছে বা ধর্মীয় শিক্ষার নাম দিয়ে যে শিক্ষা আছে, সে হচ্ছে ভ্রান্ত শিক্ষা অধিকাংশ লোকের নিকট। অধিকাংশ যাদেরকে আমাদের দেশের ভাষায় আলেম বলা হয় বা দিনী মাদ্রাসা ছাত্র বলা হয়, দিনী প্রতিষ্ঠান বলা হয়, সেসব জায়গায় সঠিক কোরআন এবং হাদিসের শিক্ষার অভাব। তাওহীদের শিক্ষার পরিবর্তে শিরকের শিক্ষা দেওয়া হচ্ছে, সুন্নার শিক্ষার পরিবর্তে বিদাতের শিক্ষা দেওয়া হচ্ছে। এ হচ্ছে এই উম্মতের দুর্ভাগ্য। একেতে শিক্ষাই নেই, আর শিক্ষা আছেও তো আগাছায় ভর্তি শিক্ষা, সঠিক নির্ভেজাল শিক্ষা নেই। নির্ভেজাল শিক্ষা শিখতে হবে, যে শিক্ষার কথা আল্লাহ ইরশাদ করছেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো তোমার পালনকর্তার নামের সাথে, তোমার পালনকর্তার নামের সাথে পড়ো, এমন পড়া পড়ো যে পড়ায় তোমার পালনকর্তার নাম থাকে, তোমার পালনকর্তার সাথে সম্পর্ক থাকে, সেই পড়া শিখে, পড়া পড়ে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই পালনকর্তা সম্পর্কে সঠিক জ্ঞান থাকে, ভ্রান্ত জ্ঞান না থাকে, ইসলাম ধর্মের নাম দিয়ে কবর মাজার পূজা যাতে না থাকে, শিরক বিদাত যাতে না থাকে, এমন শিক্ষা শেখো যেই শিক্ষার মাধ্যমে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারো। আর সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক শিক্ষা যদি না হয় তাহলে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করা হলো, আল্লাহ যেভাবে পছন্দ করেন ইবাদত সেইভাবে ইবাদত করা হলো না। কালকে জুবাইল দাওয়া সেন্টারে আমরা একটি সুন্দর প্রোগ্রামে ছিলাম, তাতে এক আলেম এসেছিলেন, তিনি দীর্ঘ 13 বছর আমেরিকায় থেকেছেন, তো তার কিছু দাওয়ার ক্ষেত্রে, তিনি দাওয়াতি কাজ করেছেন সেখানে আমেরিকায়, বেশ কিছু অভিজ্ঞতার কথা তিনি আলোচনা করছিলেন। তার মধ্যে একটি পয়েন্ট এখানে বলছি আপনাকে, একটি কথার দ্বারা একজন অমুসলিম মুসলমান হলো, একটি কথার দ্বারা। আমরা যে কথা বলি এ নিজের শক্তিতে নিজের ক্ষমতাতে নয়, কেউ যদি ভাবে যে আমি আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স, আমার যোগ্যতার ভিত্তিতে কথা বলছি, তাহলে মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটা দান করেন এবং যখন যেই রকম ভাবে দান করেন এটি আল্লাহর দান। এজন্য দেখা যায় একজন মানুষ খুব ভালো কথা বলেন কিন্তু একদিন খুব ভালো হলো না মনে হচ্ছে, আরেকদিন মনে হচ্ছে কিভাবে কথা বলছেন যেন মাশা আল্লাহ, আল্লাহর দান। কেমন ভাবে বলতে হবে আর কেমন ভাবে তিনি বলতে পারলে ওই লোকটির ওপর প্রভাব ফেলবে এই কথাটি তার, সেটি আল্লাহর দান। এই জন্য নিজের কৃতিত্ব মনে করলে হবে না যে এটি আমার কাজ, আমার যোগ্যতা, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ এইটুকু ঢুকে গেল যে আমার যোগ্যতা, আমার বিদ্যা বুদ্ধি, আমার কলা কৌশল, তাহলে সে শিরক করলো। শিরক হলো না রিয়া, লোক দেখানো, লোককে শোনানো শিরক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে সতর্ক করেছেন, তারা কারা কল্পনা করতে পারেন, তারা কারা সৃষ্টির সেরা আম্বিয়া এবং রসুলদের পরে যাদের মর্যাদা, তাদেরকে বলছেন, আবু বকর সিদ্দিককে সম্বোধন করে বলছেন, ইন্নি আখশা আলাইকুম মিনাশ-শিরকিল আসগার মিনাশ-শিরক কাদাবি বিন-নাবল, তোমাদের সম্পর্কে শিরক আমি ভয় করি কেমন, যেমন পিপীলিকা চলাফেরা করে কেউ টের পায় না। পিপীলিকা চলাফেরা করে, কোন আওয়াজ আছে, মানুষ চলাফেরা করলে জুতো স্যান্ডেলের আওয়াজ হয় বা একটু হরকত আসে, জমিনে হরকত আসতে পারে, কোনো বিল্ডিং এর সিঁড়িতে উঠলে হরকতে আসতে পারে, টের পেতে পারে, কিন্তু পিপীলিকা চলাফেরা করলে কেউ টের পাবে না, কেউ টের পাবে না। আপনার পাশ দিয়ে পিপীলিকা চলাফেরা করছে, আপনি টের পাচ্ছেন না। তো ওই রকমই তোমাদের মধ্যে শিরক এমন ভাবে অনুপ্রবেশ করে যে পিপীলিকার চলার মতো টের পাবে না, অথচ শিরক করে ফেললে। ভালো ভালো মানুষ ছোট শিরক থেকে মুক্ত থাকতে পারে না। এই যে দেখেন, চিন্তা করেন, আপনি ভাবলেন যে আমি যে এত সুন্দর করে কথা বললাম যে আমার কথার প্রতিক্রিয়া এমন হলো যে সাথে সাথে লোকটি তওবা করলো, সুবহানাল্লাহ, শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। তো উনি বলছিলেন এই কথাটি যে আমি হঠাৎ করে কেন কথাটি আমার ভাষায় চলে আসলো, অথচ আমি কল্পনা করিনি যে এরকম কথা বলবো। একজন খ্রিস্টান তার সাথে তর্ক হচ্ছে দিন সম্পর্কে, মুসলিম যিনি দায়ী তিনি বলছেন আমি আল্লাহর ইবাদত করি, সে খ্রিস্টান বলছে আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর ইবাদত করি, তফাৎ কোথায়, তুমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করি, সুতরাং সবাই আল্লাহর সন্তুষ্টি চায়, অসুবিধা কি, আমি খ্রিস্টান তুমি মুসলমান কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি আল্লাহর ইবাদত করি যেমন তুমি আল্লাহর ইবাদত করো। এর জবাব কি দেবেন? হঠাৎ করে আমার কি যেন এই কথাটি চলে আসলো মনে, কি বললেন তিনি আরবিতে, তিনি এই কথাটি এইভাবে বলেছেন, আমি বাংলায় পরে বলছি, ইন্নি আবদুল্লাহ, মুসলিম দায়ী যিনি, যিনি একজন শেখ, তিনি বলছেন ইন্নি আবদুল্লাহ কামা ইউহিব্বু, আমি আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করেন, ওয়ান্তা তা'বুদুল্লাহ কামা তুহিব্বু, তুমি আল্লাহর ইবাদত করো কিন্তু যেমন ভাবে তুমি পছন্দ করো, তুমি আল্লাহর ইবাদত করো কিন্তু যেমন তুমি পছন্দ করো। যে তাই কেমন করে, জি হ্যাঁ ভালো করে বুঝালেন তাকে কিছু উদাহরণ দিয়ে, সেটি আর বলছি না এখন, কথাটা বুঝতে পেরেছেন কি? তাহলে অনেকে আছেন এবাদত করেন, হয়তো আপনার চাইতে আমার চাইতে বেশি এবাদত করেন, কিন্তু তিনি যেমন পছন্দ করেন তেমন এবাদত করেন। আল্লাহ যেমন পছন্দ করেন ভালোবাসেন তেমন এবাদত করেন না। আল্লাহ যেমন পছন্দ করেন যেমন এবাদত চান বান্দার কাছ থেকে, তেমন এবাদত করলে কিভাবে এবাদত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক এবাদত করতে হবে। তাহলে কি করতে হবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় ইবাদত করতে হবে। হে খ্রিস্টান, তুমি ইবাদত তো করো, তুমি রোজাও হয়তো রাখো, তুমি হয়তো তোমার রবিবারে ইবাদত করো, তুমি তোমার নিজের তরিকায় নামাজও পড়ো হয়তো, কিন্তু তুমি যেমন পছন্দ করো তেমন ইবাদত করো। আল্লাহ পছন্দ যেমন করেন তেমন ইবাদত তুমি করো না। যারা বিদাত করে তাদের ইবাদত এইরকম, মিলাদ করে সে পছন্দ করে সুতরাং সে ইবাদত করে, মিলাদ ইবাদত তাদের নিকট। হ্যাঁ, কিয়াম করে সে পছন্দ করে সেই দিনকে, সে ইবাদতকে তাই সে করে, আল্লাহ পছন্দ করেন নেই। কবর মাজারে যায়, পীরের মুরিদ হতে যায়, মনে করে এটি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির উপায়, সেটি সে মনে করে, ভালো মনে করে, সে পছন্দ করে, সে ভালোবাসে সে ইবাদতকে। আর যেইভাবে ইবাদত করা ভালোবাসে সেভাবে আল্লাহর ইবাদত, ইবাদত আল্লাহর করে, কিন্তু যেইভাবে সে পছন্দ করে আল্লাহ ওইভাবে পছন্দ করেননি, আদেশ করেননি ওইভাবে ইবাদত করতে। এই কথাতেই মুসলমান হয়ে গেল সেই খ্রিস্টান। সত্যি সত্যি বুঝালেন তাকে কিভাবে, তারপরে সে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাকে এখনই মুসলমান করে না, বলছে পাঁচ মিনিটের মধ্যে সে মুসলমান হয়ে গেল। আল্লাহর দান, আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়ত করতে চেয়েছিলেন, সেই জন্য তার ভাষাতে কথাটি হঠাৎ করে চলে আসলো, হঠাৎ করে এই কথাটি তার ভাষাতে চলে আসে। তো কি বলছিলাম যে এক তো আমাদের দেশে শিক্ষা নেই, দিনের শিক্ষা, দুনিয়ার শিক্ষাও অভাব রয়েছে, কিন্তু দুনিয়ার শিক্ষা ওই রকমের ফরজ নয় যেই রকমের ফরজ হচ্ছে আপনার দিনের শিক্ষা, আপনার আল্লাহকে চেনা, আপনার পরকালের জ্ঞান হাসিল করা এবং পরকালের মুক্তি হাসিল করা, আজাব থেকে মুক্তি হাসিল করা এবং চিরকালের জন্য শান্তি হাসিল করা, জান্নাত লাভ করা। তো এটি হচ্ছে মানুষের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং এই শিক্ষা, দিনের শিক্ষা হচ্ছে ফরজ, আর বাকি দুনিয়ার শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া, ফরজে কিফায়া। একটি দল শিখলেই হয়, মুসলিম উম্মতের একটি দল দুনিয়ার কাজ শিখলে হয়, আর শিখে নিয়ে তারা স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেই হলো, তারা নিজেরা নিজের সমস্যা সমাধান করতে পারলেই হলো, কাফের শরণাপন্ন না হয়, যাতে করে কাফের কাছ থেকে শব্দ নিয়ে সাহায্য নিতে হবে, সহযোগিতা করতে হবে, টেকনোলজিতে তা যেন না করতে হয়, এই জন্য দুনিয়ার শিক্ষা হচ্ছে ফরজে কিফায়া। আল্লাহ রাব্বুল আলামিন শিখতে বলেছেন, ইকরা পড়ো, বিসমে রব্বিকা তোমার পালনকর্তার নামের সাথে। আল্লাহ তো পালনকর্তার সাথে, পালনকর্তার সাহায্যের সাথে, আসলে অর্থ হচ্ছে পালনকর্তার সাহায্যের সাথে। তো পালনকর্তার সাহায্যের সাথে কথা বলতেন, নাম ইসম বলার প্রয়োজন ছিল না, কিন্তু আল্লাহ ইসম বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাইতে হবে, তেমন আল্লাহর নামগুলিকে উচ্চারণ করে সাহায্য চাইতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য ইসম শব্দটি বাড়ানো হয়েছে। ইকরা বিসমি রব্বিকা, তোমার রবের সাহায্যের সাথে পড়াশোনা করো। তা না বলে আলোচনা, তোমার রবের নামের সাথে, নামের সাহায্যে, নামের সাহায্যে কিভাবে পড়বেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, সহিহ বুখারী হাদিস। আল্লাহ 99টি, 100টিতে একটি কম, 99টি নাম রয়েছে, মান আহসাহা, যারা এই নামগুলিকে মুখস্থ করলো, যারা এই নামগুলিকে অধ্যয়ন করলো, যারা এই নামগুলির বাস্তবায়ন করলো। আহসাহার তিনটি অর্থ, আসা মানে শুধু মুখস্থ করা নয়, যেমন এক শ্রেণীর লোকের আমার দেশে মনে করে, যারা জিকির পাটি না, বিদাতি যারা জিকির ফিকির করে, আল্লাহু আল্লাহু, এ হাক হাক হাক, তো এরা মনে করে মুখস্থ করলে হয়ে গেল। না, মুখস্থ করা যথেষ্ট নয়, যারা মুখস্থ করলো আল্লাহর নামগুলিকে মনে রাখে, মুখস্থ আছে এবং তারপরে অধ্যয়ন করলো, তার অর্থ বুঝলো যে গাফফার মানে কি, কাহ্হার মানে কি, জাব্বার মানে কি, রহমান মানে কি, রহিম মানে কি, মোমেন মানে কি, আজিম মানে কি, মুহাইমেন মানে কি, কবির মানে কি, ইত্যাদি ইত্যাদি অধ্যয়ন করল। তারপরে কি বললাম, তিন নম্বরে বাস্তবায়ন করল, আল্লাহ আজিম মহান। তাহলে আল্লাহ যখন মহান, তাহলে তার সামনে আপনাকে কেমন হইতে হবে তো চিন্তা করুন আপনি। আল্লাহ যে কেমন মহান, আল্লাহর পরিচিতি, আল্লাহ কি, ইনশাআল্লাহ একদিন আলোচনা করব, আজকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে গাফুর বা গাফফার, ক্ষমাশীল, তাহলে এর বাস্তবায়ন কেমন করে হবে? কেমন করে বাস্তবায়ন হবে, মানে আমলে পরিণত কেমন করে হবে? বুঝেন না নাকি আমার ভাষা? বুঝছেন তো? বাস্তবায়ন মানে আমল কেমন করে করবেন এই কলেমার উপরে, এই আল্লাহর নামের উপর? ক্ষমা চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ভুল হলেই ক্ষমা চাইবেন, অজান্তে ভুল হচ্ছে তার জন্য ক্ষমা চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার করে ইস্তিগফার করেছেন। হ্যাঁ, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বাস্তবায়নকারী, আল্লাহর নামগুলি সর্বোত্তম বাস্তবায়নকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাস্তবায়ন করবেন আপনি, আল্লাহ ছাড়া কেউ মার্জনা করতে পারে না। সুতরাং এই ধারণা রাখবেন না যে আমি পীরের মুরিদ হয়ে গেলে পীর মাফ করিয়ে নেবে আর আমাকে জান্নাতে নিয়ে যাবেই। যদি এরকম ধারণা থাকে যে পীরের মুরিদ হলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আপনি এই গাফফারে বিশ্বাসী না, আল্লাহর নাম যে গাফফার বিশ্বাসী না। এইভাবে এক একটি করে আল্লাহর নামের কথা আপনি নিজে চিন্তা করেন, আল্লাহর নামের সাথেও সাহায্য চাও। এইভাবে আল্লাহর নামের সাথেও সাহায্য চাও, ইকরা বিসমি রাব্বিক, বা আল্লাহর নামের সাহায্য নিয়ে পড়ো। তাহলে আল্লাহর নামের সাহায্য নিয়ে পড়তে হলে আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে পড়া করা যায় না, তাই না? আল্লাহর নামের সাহায্য নিয়ে বা আল্লাহর সাহায্য নিয়ে পড়াশোনা করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে পড়াশোনা হয় না। তাহলে যারা নাস্তিক হয়ে পড়াশোনা করে বা এমন সিলেবাস পড়ে যাতে নাস্তিক হয়ে যায়, এমন শিক্ষা কাঠামো রয়েছে যে শিক্ষা কাঠামোর কারণে ছেলে নাস্তিক হয়ে বেরোচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেরিয়ে আসছে নাস্তিক হয়ে বেরিয়ে আসছে, খ্রিস্টান হয়ে বেরিয়ে আসছে, হ্যাঁ আল্লাহদ্রোহী হয়ে বেরিয়ে আসছে, সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস ধর্ম নিরপেক্ষ হয়ে বিশ্বাস হয়ে বেরিয়ে আসছে, তাহলে ইকরা বিসমে রব্বিকা করলো না, ইকরা বিসমে রব্বিকার ওপর আমল করলো না। তোমার রবের নামের সাহায্য নিয়ে পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রেখে পড়ো, পড়াও পড়ো, কিন্তু মুসলিম হয়ে পড়াশোনা করো, মুসলিম হয়ে পড়াশোনা করো। তোমার ছেলে যাতে করে মুসলিম থাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াও, এমন জায়গায় পড়িও না যেখানে পড়ার নাম দিয়ে বিষ দেওয়া হচ্ছে, বিষ পানি করে দেওয়া হচ্ছে শিক্ষার সাথে মুসলিম ছেলেকে। এইরকম পড়াশোনা করলে হবে না। ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কে রব তাহলে? যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন কি? যিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? যদি আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক, তোমার ওই পালন কর্তার নামের সাথে পড়ো যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? ওটা তো পরে আসছে, কিন্তু এখানে আল্লাহ শুধু খালাক বললেন, কাকে সৃষ্টি করেছেন এই কথা অবজেক্ট যেটা মাফউল বলা হয় বলেননি। হ্যাঁ, বাস, আর কাউকে সৃষ্টি করেননি। প্রত্যেকটি জিনিসকে দেখেন, যখন মানে এইভাবে রেখে দেওয়া হয়, নির্দিষ্ট না করা হয়, তার মানে প্রত্যেকটি জিনিস, যদি বলেন যে লোকটি ভালো মানে সার্বিক ক্ষেত্রে ভালো, আর যদি বলেন লোকটি নামাজে ভালো একটি কাজে ভালো হলো, যদি লোকটি মানুষের সাথে আচার আচরণে ভালো আদান প্রদানে ভালো, তাহলে একটি একটি দিক তার তুলে ধরলেন। আর যখন বলে লোকটি ভালো মানে সার্বিক দিক থেকে ভালো, তাহলে হ্যাঁ সার্বিক দিক থেকে ওর উপর একটা হুকুম লাগালেন আপনি। হ্যাঁ, তো যখন বললেন আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী যে খালাক, যে আল্লাহ সৃষ্টি করেছেন, তো কি সৃষ্টি করেছেন? সবকিছুই সৃষ্টি করেছেন, আল্লাহ শুধু খালেক, বাকি সমস্ত কিছুই মখলুক, সূর্য চন্দ্র সাত আকাশ সাত জমিন এবং আকাশ জমিনের মাঝে যত মখলুকাত রয়েছে, ফেরেস্তাই হোক জিন হোক মানুষ হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন হাইওয়ান হোক, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। এ কথার প্রমাণ কোরআনে রয়েছে একাধিক আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ খালেক কুল্লে শাই, আল্লাহ খালেক কুল্লে শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জিনিসের সৃষ্টিকারী আল্লাহ, সবকিছু সৃষ্টি করেছেন। তারপরে বিশেষভাবে যেহেতু যত সৃষ্টি পৃথিবীতে রয়েছে সমস্ত সৃষ্টির সেরা হচ্ছে কোন মাখলুক? মানুষ। এই জন্য বিশেষভাবে তাদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে বিশেষ করে আল্লাহ সৃষ্টি করেছেন মিন আলাক। আলাক বুঝেন, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক বলা হয় জমাট বাঁধা রক্ত, যে রক্ত চাপা রক্ত হয়ে যায়, জমাট বাঁধা রক্ত হয়ে যায়। তো জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন, কেমন কথা হইল? জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন না মাটি থেকে? হ্যাঁ, কি দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে বলেন দেখি? মাটি থেকে। তো এখানে বলা হচ্ছে জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, আবার অন্য জায়গায় রয়েছে যে খালাকনা ইনসানা মিন নুতফা, মানুষকে আমি বীর্য থেকে সৃষ্টি করেছি, কোন জায়গায় তো আল্লাহ বলছেন বীর্য থেকে সৃষ্টি করেছি, সুরায় মুমিন আল্লাহ বলছেন মা খালাকনা মুদগা, তারপরে মুদগা মানে গোশতের পিণ্ড, সেখানে রক্তের কথা বলে সেখানে গোশত পিণ্ড, মুদগা মানে গোশতের পিণ্ড, গোশতের টুকরো, বিভিন্ন এক কথায়। আচ্ছা মাটির ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় তোরাব বলেছে, তোরাব বলা হয় সাধারণ মাটি মানে ধুলো মাটি, শুকনো মাটিকে, আর কোন জায়গায় আল্লাহ বলেছেন তিন মানে কাদা, কাদা বুঝেন তো না, কাদা বা কিচড়, তো কাদা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরেক জায়গা বলছেন মিন হামাইম মাসনুন, পচা কাদা থেকে, এমন কাদা যে কাদা অনেক দিন ধরে পচে পচে দুর্গন্ধ ছুটে, কিছু কাদা আছে না পা, হ্যাঁ কি বলা খামির, আচ্ছা খামির তৈরি করলে, হ্যাঁ ঠিকই আছে, তো না এমনিও যে ধরেন পানিতে ডুবে থেকে 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 চিরদিন অনেকদিন ধরে বছরকে বছর ধরে যে পানিতে ডুবে থাকে যেই কাদা, সেই কাদাতে দুর্গন্ধ ছুটে, তো আল্লাহ বলছেন মিন হামাই মাসনুন, ওই রকম পচা কাদা থেকে আমি সৃষ্টি করেছি মানুষকে, মিন হামাই মাসনুন কোরআনে বলা হয়েছে। তাহলে এই বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা যে উল্লেখ করেছেন, এসবের অর্থ কি? বিভিন্ন স্তর বর্ণনা করা, বিভিন্ন স্তর বর্ণনা করা। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করে খালাকনা মিন সালসালিন, সালসাল বলা হয় এমন মাটিকে যেই মাটি কাদা হয়েছিল, কাদা হওয়ার পরে শুকিয়ে গেছিল, শুকিয়ে যাওয়ার পরে শক্ত হয়ে গেছিল, শক্ত যাওয়ার পরে বাজালে ঠন ঠন করে বাজে, ওই মাটির কথা আল্লাহ বলছেন মিন সালসাল, পাত্র বানার পরে শুকায়, রোদে শুকিয়ে যাওয়ার পরে তারপরে তখন সেগুলোকে পোড়ানো হয়, তো ওই যে রোদে শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয় ঠন ঠন করে বাজে, অথচ কাঁচা রয়েছে এখনো পোড়ানো হয়নি, একে বলা হয় সালসাল। সালসাল কাল ফাক্ষার, ফাক্ষার বলা হয় এমন মাটি যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, কাল ফাক্ষার আল্লাহ বলছেন মানে একবারে পুরানো মাটির মতো বা ইটের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরের কথা বলেছেন মানুষের সৃষ্টির, আদম আলাইহিস সালামের সৃষ্টির বিভিন্ন স্তরের কথা বলেছেন, তারপর আদম আলাইহিস সালাম ছাড়া অন্যান্য মানুষরা যে স্বামী স্ত্রী মিলনের পরে যে সৃষ্টি হয় তার বিভিন্ন স্তরের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাম কে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি নিলেন বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন, তোরাব এর নাম হচ্ছে তোরাব, তারা মাটিকে যখন পানি দিয়ে সেনে নেওয়া হলো তখন এর নাম হয়ে গেল তিন, তারপরে বেশ কিছুদিন পড়ে থাকলো ওই সানা মাটি পচে থেকে থেকে তাদের দুর্গন্ধ আসতে লাগলো, তখন এর নাম হয়ে গেল হামাইন মাসনুন, হামাইন মাসনুন কোরআনে বলা হয়েছে পচা কাদা, তার এই পচা কাদা দিয়ে যখন আকৃতি দেওয়া হলো আদম আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত বডি তৈরি করা হলো, তৈরি করার পরে পড়ে থাকলো, পড়ে থাকলো, বুঝতে পারছেন সবকিছু তৈরি, হাত পা কান চোখ নাক সব তৈরি হয়েছে, পড়ে আছে দীর্ঘদিন ধরে, এখন আত্মা দেওয়া হয়নি, শুকিয়ে গেছে রোদে পড়ে থেকে থেকে শুকিয়ে গেছে, তখন এর এর নাম কি সালসাল, সালসাল ঠন ঠন করে বাজছে সালসাল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রুহ দিলেন, তখন আদম আলাইহিস সালাম বসে গেলেন, বসে যেতেই হাদিস আছে যে হাঁচি আসলো, হাঁচি আসলো, হাঁচি যখন আসলো তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বললেন, ফেরেশতারা বললেন আরহামুকাল্লাহ, ফেরেশতারা শুনে বললেন আরহামুকাল্লাহ, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ জবাব শিখিয়ে দিলেন যে ফেরেশতাদের জবাব দাও তুমি, এই যে আরহামুকাল্লাহ তোমাকে বললো, বলে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলাহ বালাকুম, আদম আলাইহিস সালামের জামানার সুন্নত, খুব প্রাচীন সুন্নত, আর অধিকাংশ মুসলমানরা আজকাল পড়ে না, বিশেষ করে আমাদের দেশের মুসলমান, আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, বাচ্চা জবাব দিচ্ছে না, এ জবাব দাও তুমি, বা একটি লোকের হাঁচি আসলো মনে মনে আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ পড়লো মনে মনে পড়ে না, মনে মনে আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ না পড়লে কিন্তু আরহামুকাল্লাহ পাওয়ার হক নাই, এই দোয়া পাবে না কিন্তু, হ্যাঁ ঠিক অবশ্যই, যারা জানে না অনেকে জানে না মাসলা জানান থাকে যে আলহামদুলিল্লাহ বলুন, শেখান আপনার ছেলেদেরকে, শেখান অভ্যাস করেন, ছোট থেকে একটা অভ্যাস হয়ে গেলে অটোমেটিক বেরোবে, ছোট ছেলেদেরকে যদি শিখিয়ে দেন তো আর ওকে স্মরণ করার করাবার প্রয়োজন নেই, এমনিতেই বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ, এমনিতেই বেরিয়ে আসবে আরহামুকাল্লাহ। আচ্ছা এইটি হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা, মানুষ সৃষ্টি, কোন জায়গায় আল্লাহ নুতফার কথা বলেছেন, আলাকা কথা বলেছেন, মুজগার কথা বলেছেন, তাহলে নুতফা প্রথম, প্রথম হচ্ছে বীর্য। আচ্ছা মিমাইন দাফেক, আবার কোন জায়গায় বলেছেন পানি মানে যে পানি জাম দেওয়া পানি, লাফ দিয়ে যে পানি বেরিয়ে নির্গত হয়, লাফ দিয়ে যে পানি নির্গত হয় সেই পানির কথা আল্লাহ বলেছেন মিমাইন দাফেক, তো বিভিন্ন স্তরের কথা, ওই নুতফা যে বীর্য আছে এক পর্যায়ে লাফ দিয়ে আসলো, তারপরে একটি বিশেষ স্থানে পৌঁছিল, বিশেষ স্থানে পৌঁছার পরে যখন 40 দিন হলো তখন কি হলো, সেটি আর নুতফা থাকলো না, বীর্য থাকলো না, তখন কি হয়ে গেল, জমাট বাঁধা রক্ত হয়ে গেল, ওর নাম হচ্ছে আলাকা, আলাকা হয়ে গেল। আরেক 40 যখন হয়ে গেল তখন
কি হয়ে গেল, মুজগা হয়ে গেল, মুজগা হয়ে গেল। আর 41, 43, 120 দিন যখন হয়ে যায়, মানে 4 মাস, 120 দিন, 4 মাস, 120 দিন যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দেন, যাও রুহ দিয়ে আসো, আত্মা দাও। তখন তখন আত্মা দিয়ে দেওয়া হয়, 4 মাসে গিয়ে আত্মা দিয়ে দেওয়া হয়। 4 মাস পরে যদি কেউ অবর্ষণ করে, সে যেন একজন সৃষ্টিজীবকে হত্যা করলো, সৃষ্টিজীবকে, তার আগেও গুনাহ, কিন্তু একজন জীবন্ত মানুষকে যেমন হত্যা করার পাপ, ওই রকমের মহাপাপ করলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অবর্ষণ করলো, বাচ্চা নষ্ট করলো, 4 মাস পরে বা 4 মাস হয়ে গিয়ে আত্মা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখবেন পেটে নড়াচড়া শুরু হয়েছে, নড়াচড়া করে মা বুঝতে পারে, মা বুঝতে পারে যে এখন লাফালাফি করছে, নড়াচড়া করছে। আচ্ছা রুহ কি জিনিস? আত্মা। আজ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি রুহের আবিষ্কার করতে পারলো না যে রুহের রহস্য কি, পারবেও না, সবকিছু করে দিতে পারবে, কিন্তু রুহ কি জিনিস? আল্লাহ বলেছেন কুলি রুহ মিন আমরি রব্বি, রুহ হচ্ছে আল্লাহর আদেশ। কেমন ভাবে আসলো, কেমন ভাবে বেরিয়ে গেল, তখন লোকটি মৃত হয়ে গেল, কিচ্ছু বুঝতে পারছে না মানুষ। কুলি রুহ মিন আমরি রব্বি, রুহ আত্মা হচ্ছে আল্লাহর আদেশ। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্পই এলম জ্ঞান দেওয়া হয়েছে, সুতরাং অল্প এলম দিয়ে রুহ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করবে তা সম্ভবপর নয়। তো আল্লাহ বলছেন খালাকাল ইনসান মিন আলাক, তাহলে এখানে একটি স্তরের কথা বলা হয়েছে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে বা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়ারাব্বুকাল আকরাম, হে নবী পড়ো। আল্লাহ প্রথম সম্বোধন করেছেন নবীকে, তারপরে নবীকে যা সম্বোধন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই সম্বোধন আমাদেরকেও করা হয়েছে ইনডাইরেক্টলি। ইকরা পড়ো, ওয়ারাব্বুকাল আকরাম, তোমার পালন কর্তা হচ্ছেন সম্মানিত, সার্বিক সম্মানের অধিকারী, আকরাম করিম থেকে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, কলম দ্বারা জ্ঞান দান করেছেন, কলম দ্বারা এলম দান করেছেন। তাহলে কলম ছাড়া এলম শিখা বড়ই কষ্টকর, কলমও ব্যবহার করতে হবে। আল্লাযী আল্লামা বিল কলম, এই জন্য কলমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালা মা খালাক আল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, সহিহ হাদিস। আর আমাদের দেশে যে বিদাতীরা শোনায় যে নবী নূরের তৈরি, আর প্রথম আল্লাহ নবীর নূর তৈরি করলেন, এসব কথা হচ্ছে জাল কথা, মিথ্যা কথা। নবীর নূর প্রথম তৈরি করলেন, আর তারপরে আউয়ালা মা খালাক আল্লাহু নূরি, নবীর নূর প্রথম তৈরি হলো। ও কুল্লুল খালায়েক মিন নূর, সমস্ত মখলুক আমার নূর থেকে, ওয়ানা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, যে জাল কথা এটি, কত আপত্তিকর কথা। চিন্তা করেন যে যদি তাই হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি নূর প্রথম তৈরি করা হলো, সহিহ হাদিস বিরোধী, তারপরে তারপরের সেন্টেন্সটি সমস্ত সৃষ্টি জগৎ কুল্লুল খালাক মিন নূরি, আমার নূর থেকে, তার নবীর নূর থেকে সমস্ত সৃষ্টি জগৎ, তাহলে সৃষ্টি জগৎ কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। কেন বলছেন যে মানুষ হচ্ছে মাটির, তো জিন কুল্লুল খালাকের মধ্যে জিন নয়, জিন আগুনের, ইত্যাদি ইত্যাদি কেন বলছেন সব কথা? তাহলে গরু ছাগল কুকুর ভেড়া শুকুর সবকিছুই তো নবীর নূর থেকে তৈরি, কুল্লুল খালাক মিন নূরি, ওই জাল হাদিসেরই একটি অংশ, সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আমার নূর, এমনকি গাছও নবীর নূরের, এই বিল্ডিং ও নিজ নবীর নূরের, পৃথিবীর আর সবকিছুই, আকাশ জমি সবকিছুই নবীর নূরের, আর আনামিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের। হ্যাঁ, তাহলে আল্লাহর নূর নবীর মধ্যে আর নবীর নূর সবার মধ্যে, মানে আল্লাহ সবকিছুতেই, এই জন্য তো বলা হয়েছে আল্লাহ, এদের এই গুমরাহদের শেষ পরিণতি দেখেন, আল্লাহ সবকিছুতেই বিরাজমান, সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান আর সর্বস্থানে বিরাজমান, আল্লাহ নূর থেকে নবী আর নবীর নূর থেকে সবকিছু, তো সবকিছুই আল্লাহ, বুঝতে পারছেন, সবকিছুতেই না আল্লাহ বিরাজমান। কত গুমরাহি কুফরি এলো, কোন হাদিসের কিতাবে নেই, এই জাল হাদিসের মজার কথা আরো শোনেন, কোন হাদিসের কিতাবে নেই, তাদের ওই যে মিলাদের কিতাবগুলি তাতে পাবেন, তাছাড়া কোন হাদিসের কিতাবে না, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসা ইবনে মাজা, কদ জাআকুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ কোরআনের নূর অনেক জিনিসকে বলেছেন, কোরআনে নূর বলেছেন নবীকে, কোরআনে নূর বলেছেন কোরআনকে, আল্লাহ কোরআনে নূর বলা হয়েছে, আল্লাহ নূরুস সামাওয়াতি, আল্লাহ হচ্ছেন আকাশ জমিনের নূর, কথা বুঝতে পারছেন, কোরআনে নূর বলা হয়েছে ঈমান ইসলামকে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে আল্লাহ জুলুমাত থেকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে নিয়ে যান, এই নূর কোন নূর, কোন আলো, ইসলামের আলো, ইসলাম আর ঈমান, তার ইসলাম ঈমানকে আল্লাহ নূর বলেছেন, তো কি ইসলাম ঈমান নূরের তৈরি, তারপরে কোরআন কি নূরের তৈরি, হ্যাঁ, তাহলে এগুলোকে নূর, এই জন্য বলা হয়েছে এগুলি হচ্ছে আলোর মতো, যেমন আলো দিয়ে রাস্তা পথ খুঁজে পায়, পৃথিবীতে আলো যদি না থাকতো, সূর্য না থাকতো, পৃথিবী অন্ধকার হয়ে যেত, রাস্তা হাতাড়াতে থাকতো, হাতাড়ি খুঁজে পেতাম না রাস্তা, ঠিক না,
এই রাতের অন্ধকারে এখানে যদি লাইট বাতি না থাকে তা আপনি বেরিয়ে যেতে পারবেন কোন দিকে রাস্তা আছে, কিচ্ছু জানা যদি না থাকে আপনার, হ্যাঁ রাস্তা হারা একেবারে। তো নবীর দ্বারা আল্লাহ অসংখ্য মানুষকে হিদায়ত করেছেন, তাই নবীকে নূরবেল আখ্যায়িত করা হয়েছে। কোরআন দ্বারা আল্লাহ অসংখ্য মানুষকে হিদায়ত করেছে, তাই কোরআনকে নূরবেল আখ্যায়িত করা হয়েছে। ইমান ইসলামকে নূর, এই জন্য বলা হয়েছে ইমান ইসলাম দিয়ে আল্লাহ জুলমাত অর্থাৎ কুফরকে এবং শিরককে দূরীভূত করেছেন মক্কা থেকে সারা বিশ্ব থেকে, তাই না? আওয়ামান কান মাইতান, আচ্ছা মানুষকে মৃত বলা হয়েছে, মানুষ কি মরা ছিল মক্কার কাফেররা? হ্যাঁ আওয়ামান কান মাইতান, তারা মৃত ছিল, তাদেরকে জীবন দান করলাম। আবু জাহাল আবুল হাবের সব মরা ছিল না জীবিত ছিল? আল্লাহ বলছেন আহিয়াই না হু, তাদেরকে জীবিত করলাম। আহিয়াই না হু শব্দের অর্থ জীবন দান করলাম, জীবিত করলাম, হাইজন থেকে আহিয়াই না হু, আমি তাদেরকে জীবন দান করলাম। কিসের জীবন? ইমান ইসলাম হিদায়তের জীবন। ওয়াজা আল্লাহ নূরান, শুধু তাই নাই তাদেরকে একটি নূর দিয়ে দিলাম। কোন নূর দিয়েছিলেন? আবু বকরকে, আবু যারা মুসলমান হলেন ওমর ধরেন, তাদেরকে ধরেন সাহাবায়ে কেরাম, তাদেরকে নূর দিলেন। ইয়ামশি বিহি ফিন্নাস, সেই নূর নিয়ে তারা চলাফেরা করে। কোন নূর নিয়ে চলাফেরা করতো? নবীকে নিয়ে, এখানে নবীর কথা তো বলা হয়, নবীকে নিয়ে তারা চলাফেরা করতো না, তারা ইমান নিয়ে, অন্তরে ইমান নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের বিধি বিধান নিয়ে, নামাজ রোজা হজ যাকাত নিয়ে চলাফেরা করে, যেখানে যায় নামাজ পড়ে, যেখানে যায় ইমানের সাথে যায়। ওয়াজাআলনাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, বুঝতে পাচ্ছেন? তাহলে কোরআনের ভাষায় নূর বলা হয়েছে। তারপরে হাদিসে যে দোয়া করতে বলা হয়েছে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকে শিখিয়েছেন। আল্লাহুম্মা জাল ফি কালবি নূরান, আমার অন্তরকে আলোকিত করো, আমার অন্তরে নূর দান করো মানে আলোকিত করো। ও ফি বাসারি নূরান, চোখে নূর দান করো মানে কি? নবী নূর মানে যদি নবী হয় নূর নবী, তাহলে তো নবী দান করো নাকি? চোখে আলো দান করো, যে আলো দিয়ে সত্যকে আমি পেতে পারি, সত্যকে চিনতে পারি, সত্যকে দেখতে পারি। ওয়াফি সামি নূরান, কানে আমার নূর দান করো। ওয়াফি উযনি নূরান, ওয়াফি বাসারি নূরান, ইত্যাদি ইত্যাদি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি। ওয়াফি আজমি নূরান, আমার হাড়ে নূর দান করো। ওয়াফি মুখি নূরান, আমার মগজে নূর দান করো। ওয়াফি জাসাদি নূরান, ইত্যাদি ইত্যাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং এই দোয়া শিখিয়েছেন। কিন্তু গোমরা লোকেরা, আমার দেশের লোকেরা আরবিও বুঝে না, আর ওদেরকে গোমরা করার জন্য খুব সহজ ব্যাপার, সহজ ব্যাপার, একটা আরবি ছেড়ে দিলে হইল, কথা বুঝতে পারছেন? কিন্তু যখন সত্যকে আপনি কিছু জানবেন আর ধরতে পারবেন যে কোনখানে ধোকা দিচ্ছে, কোনখানে সত্য, কোনখানে মিথ্যার সংমিশ্রণ ঘটছে, তখন আর ধোকা দিতে পারবেন না। এই জন্য এলম শিখতে হবে, আপনি নিজে এলম শিখেন যতটুকু সময় আছে, আর সময় যতটুকু সাপ দিচ্ছে, আর তারপরে আপনার ছেলে মেয়েদেরকে সঠিক জ্ঞান দেন কোরআন এবং হাদিসের। আগেই বলেছি আমি কিন্তু যে জ্ঞান যাদের কাছেও আছে তাদের অধিকাংশ মানুষের জ্ঞান হচ্ছে ভ্রান্তিকর জ্ঞান, ভুল জ্ঞান দেওয়া হয়েছে। ইসলাম সম্পর্কে ভুল জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ এবং রসুল সম্পর্কে ভুল জ্ঞান দেওয়া হয়েছে। প্রথম খানি যদি এই ভুল জ্ঞান দেওয়া হয় যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, তাহলে এরপর আর কি শিখাবেন সেই ছেলেকে? কোন ইসলাম কি শিখাবেন? যে আল্লাহ সম্পর্কে ধারণা হলো না তাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ সাত জমিনের উপর আরশ কুরসির উপর বিরাজমান এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো জিনিস পরিবেষ্টন করতে পারে না, এই আল্লাহর পরিচয় সম্পর্কে আগে বলেছি যে আজকে যাব না, ওইদিকে ঢুকতে যাব না, যদিও কথাই কথাই চলে আসছে কথা। তো এ সম্পর্কে আলোচনা অনেকবারই হয়েছে, ইনশাআল্লাহ বিশেষভাবে একটা আলোচনা রাখবো আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় সম্পর্কে, আল্লাহ যদি সহি সালামত রাখে। কি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কলম আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, আর সেই কলমকে আল্লাহ বললেন যে লিখো। কলম জিজ্ঞেস করছে আল্লাহকে কি লিখবো, আল্লাহ বলেন উক্তুব মাকাদির আল খালক ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি জগৎ আসবে তাদের তকদির লিখো। এই কলমকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। আল্লাম আল ইনসান মা আলাম ইয়ালাম, মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন এমন সব জ্ঞান যা মানুষ জানতো না, মা আলাম ইয়ালাম যা মানুষ জানতো না সেসব জিনিসের জ্ঞান আল্লাহ দান করেছেন। আল্লাম আল ইনসান মা আলাম ইয়ালাম, জ্ঞান দান করেছেন আর করবেন, মানুষ যা জানতো না তার জ্ঞান যেমন দান করেছেন অতীতে, বর্তমানে করেছেন, ভবিষ্যতেও আল্লাহ করবেন, কথা ঠিক না? এমন জিনিস আছে যা আমরা জানতাম না, এই জানছি আজকে জানলাম, আবার আগামীতে জানবো, এমন কিছু আছে যে আজকে যতটুকু জানছি পাঁচ বছর পরে আরো অনেক কিছুই জানবো যা জানতাম না। দশ বছর আগে কেউ মোবাইলের কথা জানতেন? আমার মনে হয় জানতেন না। আরো পঞ্চাশ বছর পিছনে চলে যান তো অনেক কিছু জানতেন না, ইন্টারনেটের কথা তো দু চার বছর আগে জানতেন না আপনি। এই কার্ড সিস্টেমে মোবাইল হবে আর পকেটে পকেটে মোবাইল থাকবে আর মসজিদে বাজনা বাজবে, জানতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী আছে যে মসজিদে বাজনা বাজবে যখন কিয়ামত কাছে আসবে,
এই কথাটি কেউ বুঝতেই পারতো না। মসজিদে বাজনা বাজবে, মসজিদে ঢোল বাজাবে, বলেন, চিন্তার বিষয়। আজকে থেকে পাঁচ বছর দশ বছর আগে আর চোদ্দশো বছরের ইতিহাস ইসলামের, চোদ্দশো বছর মুসলমানরা এই হাদিসটি সম্পর্কে চিন্তা করে শেষ করতে পারেননি যে মসজিদে বাজনা বাজবে, বাদ্যযন্ত্র বাজবে মসজিদে। সুবহানাল্লাহ, আজকে বাস্তবে চোখের সামনে আল্লামা আলী ইনসানামা আলামি আলম এমন জিনিস জানতে পারলাম যে মসজিদে বাজনা কিভাবে বাজবে। দেখেন, মোবাইল নিয়ে ঢুকছে মুসলমান নামাজ পড়ার জন্য, নামাজ তো আসলে উদ্দেশ্য নয়, ঢুকে যে নামাজ পড়ে ওই রকম অন্তর্নিহিত নামাজ পড়তে জানে না, হলে মোবাইলটাকে বন্ধ করে দিত অথবা সাইলেন্ট করে দিত। যাচ্ছে মোবাইল সাকগাল, আর তার সাথে নামাজও পড়ছে, আর মোবাইল অনেক সময় দেখছেও সে কার কল এলো না এলো, আর তার তার নামাজ তো নষ্ট করলো, অনেক মুসল্লিদের নামাজ নষ্ট করছে। আর কেয়ামতের লক্ষণের বাস্তবায়ন হচ্ছে যে মসজিদে বাদ্যযন্ত্র বাজবে, যেন ঢোল নিয়ে আর তাবলা নিয়ে ঢোকার প্রয়োজন নেই মসজিদে, মসজিদে বাজনা বাজছে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, নবী করিম সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্যিকার রসুল, তিনি যে সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল, এ কথা বাস্তবে প্রমাণিত হচ্ছে। আল্লামা আল ইনসানামা আলামি আলম, তো আল্লামা আল ইনসানামা আলামি আলম সম্পর্কে যত চিন্তা করে চলে যান আপনি, যত চিন্তা, আমাদের বাপদাদারা অনেক কিছু জানতো না। আমার দাদা বলতেন যে আমাদের গ্রামে যখন প্রথম সাইকেল আসলো, তো লোকেরা বলছে আরে একটি কি গাড়ি এসছে, তো গাড়িটি দুটো চাকার উপরে চলছে, বিশ্বাসই করে না কেউ, হতে পারে দুই চাকার উপরে গাড়ি চলবে, উল্টে পড়ে যাবে, পড়ে যাবে। শুনতাম তার কাছে, তো বলে দেখতে গেলাম, দেখেই আসে যখন লোকে বলছে, তো দূর থেকে কেন মিথ্যা বলি মানুষকে, যায় মিথ্যা কথা দেখে আসে। গেলাম দেখতে যে দুই চাকার গাড়ি এসছে আর চলছে, আছাড় খাচ্ছে না, পড়ছে না, চলছে। সুবহানাল্লাহ, সেটি আজকে থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে অসম্ভব কিছু ছিল। এমন কি জিনিস হলে যে দুই চাকার উপরে চলতে পারবে, কি করে চলতে পারে, চার চাকা লাগবে কমপক্ষে, দুই চাকা মানে একটা একটা চাকা পিছনে একটা চাকা সামনে, চার চাকা লাগবে, আর দুই চাকা হলে পাশাপাশি দুটো চাকা লাগবে, কেমন করে চলতে পারে। তখন সেটি আশ্চর্যজনক ছিল, এখন আশ্চর্যজনক, ইন্টারনেট আশ্চর্যজনক, বসে বসে আপনার বিবিকে দেখতে পাচ্ছেন, আপনি আপনার টিভির সামনে কম্পিউটার সামনে বসে আপনার বিবিকে দেখছেন, আপনার বিবি কেমন করে হাসছে, আপনি কেমন করে হাসি দিচ্ছেন দেখতে পাচ্ছেন, আপনার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়েকে দেখছেন কি করছে কি বলছে। অসম্ভব কথা, পাঁচ বছর আগে কথা মানুষ বিশ্বাস করতো না, তাই হয়। মোদি ইউনিভার্সিটি যখন পড়তাম তখন এক প্রফেসর এসে বলছেন যে এই নিয়ে গবেষণা চলছে যে আগামী কিছুদিনের মধ্যে একটি ফ্লাইটকে জেদ্দা থেকে উড়িয়ে দেওয়া হবে জাকার্তার জন্য, ইন্দোনেশিয়ার জন্য, কোনো পাইলট থাকবে না, কোনো পাইলট থাকবে না রিমোট। কিছুদিন পূর্বে অসম্ভব মনে হইতো, কেমন করে হইতে পারে, কোনো পাইলট নেই, কিচ্ছু নেই, কন্ট্রোল কেমন করে কন্ট্রোল করবে, রিমোট রিমোট। এখন এই যুদ্ধে যে সব মানে যুদ্ধের জাহাজগুলো, জঙ্গি জাহাজগুলো ব্যবহার হচ্ছে ওই রকমই রিমোট কন্ট্রোল। হ্যাঁ, যানবাহন সহ প্যাসেঞ্জার সহ জাহাজ উড়বে এক এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাবে, কোনো পাইলট নেই, কিচ্ছু নেই, এমনিতে গিয়ে ওখানে নেমে যাবে, এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে গিয়ে নেমে যাবে, কিছুদিন পরে দেখবেন হয়তো পাইলটের প্রয়োজন নেই। আমি ঘোড়া সৃষ্টি করেছি, ওয়াল বেগালা খচ্চর সৃষ্টি করেছি, ওয়াল হামিরা আমি গাধা সৃষ্টি করেছি, ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লেতার কাবুহা, এগুলি সওয়ারির জন্য, যানবাহনের জন্য, ওয়াজিনা এবং অলংকারের জন্য, অলংকারের জন্য, অলংকারের জন্য রাখে, ঘোড়া রাখে না, ঘোড়া পুষে অনেক পয়সাওয়ালারা জমিদাররা ঘোড়া পুষত অলংকারের জন্য, দেখবে লোকেরা আসবে, প্রজারা আসবে, দেখবে যে এই জমিদারের বাড়িতে এইরকম ঘোড়া আছে। আমরা দেখেছি আমাদের অঞ্চলে পয়সাওয়ালাদের ঘোড়া, ঘোড়াতে চড়তো না জীবনে, কিন্তু ঘোড়াকে শুধু খাওয়াই আর শুধু মোটা করে ঘোড়া পুষছে, কোন জায়গায় প্রতিযোগিতা হলে পাঠালো না হলে আছে আছে ঘোড়া পুষছে সে, জি না, অলংকারের জন্য। ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, সেই জামানায় ঘোড়ার কথা, খচ্চরের কথা, গাধার কথা সহজে বুঝেছে, কিন্তু যদি সেই যুগে বলা হয়তো চোদ্দশো বছর আগে যে প্লেন হবে আর জেদ্দা থেকে উড়বে আর চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবে বাংলাদেশ, তুই কথা আর আরবরা বিশ্বাস করতো, পৃথিবীর কোনো মানুষই বিশ্বাস করতো না, কিন্তু আল্লাহ এমন কথা বলে দিয়েছেন যে ওয়া খলকু মা লা তাআলামুন, এমন এমন আল্লাহ যানবাহন সৃষ্টি করবেন, এমন এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন, মা লা তাআলামুন, যে সম্পর্কে তোমাদের এখনো জ্ঞান নেই, জানো না। এই কথার মধ্যে পৃথিবীতে যা কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে সব কিছু শামিল, ওয়া খলকু মা লা তাআলামুন, আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করবেন জানো না, জানতাম না। ইখলাকু মা লা তাআলামুন, এই আয়াতটি পাঁচটি আয়াত সংক্ষেপে এর তাফসীর করলাম। একটি জিনিস আর বলি এই ক্ষেত্রে, যেটি গুরুত্বপূর্ণ মনে করছি আমাদের জন্য বা আপনার জন্য, সেটি হচ্ছে যে মানুষের জীবনের বিভিন্ন স্তর আছে,
বাবা মানুষের বিভিন্ন স্থান আছে এবং এক স্থান এক জগৎ আর এক জগৎ থেকে ভিন্ন। প্রথম জগৎ মানুষের হচ্ছে, প্রথম জগৎ মানুষের প্রথম জগৎ কোনটি কি বলবো, মায়ের পেট থেকে শুরু করি, যেহেতু খালাকা ইনসানা মিন আলাক আজকে পড়েছি, মাতৃগর্ভ। মায়ের গর্ভ একটি দুনিয়া, একটি জগৎ, সেই জগৎ পার করে আমরা এসছি, অতিক্রম করে এসছি, সেখানে থেকেছি 9 মাস 10 মাস 8 মাস, বেঁচে থাকতে পারতেন। ফ্রিজে যদি ঢুকিয়ে দেওয়া হইতো আপনাকে, ফ্রিজে যদি ঢুকিয়ে দেওয়া হইতো তাহলে বাঁচতে পারতেন? আচ্ছা যদি ফ্রিজে কাউকে ঢুকিয়ে দেওয়া হয়, ফ্রিজে ভুলে গেছে হয়তো বা জবরদস্তি করে ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে, বাঁচার জন্য চেষ্টা করবেন না, হাত পা ছেড়ে দেবেন, আর তো বাঁচতে পারবো না ফ্রিজে, ঠান্ডায় মরে যাব, কি করবেন, হাত পা ছেড়ে দেবেন? হ্যাঁ, চেষ্টা করবেন। কেমন ভাবে চেষ্টা করবেন? একজনের চেষ্টার কথা কালকে, মাঝে মাঝে এসব আলোচনাতে অনেক ফায়দার জিনিস জানতে পারা যায়। চেষ্টা মানুষকে করতে হবে এই কথা শিক্ষা দেওয়ার জন্য, যে দেখছেন যে নিরুপায়, আর কোনো উপায় নেই, ডাকাতে ধরে নিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে, এখন জবাই করবে, তারপরে নিরাশ হওয়ার কিছু নেই, যে আল্লাহ যদি হায়াত রাখে তো বাঁচবো, আপন চেষ্টা ঠিক রাখতে হবে, ছেড়ে দিতে হবে না। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়, সেটা গল্প আছে, বাস্তবে হইতে পারে গল্পটি আছে, এই দেশেরই গল্প। ফ্রিজে একটি লোকে ঢুকিয়ে দিয়েছে, ভুলে গেছে, তারপরে ভুলে গেছে, ও ঢুকে থেকে গেছে, লোকজন চলে গেল, জানাবার তো কোনো উপায় নেই, কেমন কি করব, এই ফ্রিজের মধ্যে কিছুক্ষণ তো মরে যাবে, সে চিন্তা করলো মরে তো যাবোই, তবে একটু চেষ্টা করা যাক, মেহনত করা যাক, কি কি চেষ্টা করবো, ফ্রিজের মধ্যে যে মাল সামান রাখা আছে, বড় ফ্রিজ তো, সে চিন্তা করলো যে এতেই একটু তো নড়াচড়া করতে পারছি, তো একটু মেহনত করি, এখান থেকে সামান্য ওইদিকে নিয়ে যায়, ওখান থেকে সামান্য এদিকে যায়, তো একটু মেহনত করলে শরীরটা গরম থাকবে, শরীরে ঘাম বেরোবে, শরীরটা গরম থাকবে, যতটুকু গরম রাখা সম্ভব, এর মধ্যে যদি 2-4-5 ঘন্টা 10 ঘন্টার মধ্যে জানতে পারে আর বেঁচে থাকতে পারে ততক্ষণ, আর মনে হয়ে যায় যে না রে, ওকে তো ফ্রিজ ঢুকিয়ে রেখে চলে এসেছি, তো বের করতে আসবো আমাকে, তো সে ওর ফ্রিজের মধ্যে মেহনত করা শুরু করেছে, যেন কোল্ড স্টোরি ধরেন, ওর মধ্যে আপনাকে বন্ধ করে রেখে চলে এসছে, মরে যাবেন তো, কিন্তু ওর মধ্যে যে আপনার ভারী ভারী জিনিস রাখা আছে, কার্টুন রাখা আছে, এখান থেকে কার্টুন নিচ্ছেন ওইদিকে পৌঁছাচ্ছেন, ওখান থেকে কার্টুন নিচ্ছেন এখানে পৌঁছাচ্ছেন, এখান থেকে ওই করছেন, এই যে লোডিং আনলোডিং যদি শুরু করে দেন তাহলে কি হবে বলেন? অত তাড়াতাড়ি মরবেন না, মরবেন হয়তো, কিন্তু হয়তো 2 ঘন্টায় মরে যেতেন, 1 ঘন্টায় মরে যেতেন, সেখানে কমপক্ষে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা বাঁচতে পারবে। ওই করতে করতে একদিন চলে গেছে, পরের দিন এসে তাদের স্মরণ হয়েছে, তখন খুলতে এসছে, আরে দেখছি বেঁচে আছে, ওরা তো ভাবছে মরেই গেছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে থাকার তো কথা নাই, 24 ঘন্টা ধরে যতই মেহনত করুক কিন্তু বেঁচে আছে, ভাগ্যে আছে তার হায়াত কি কেউ মারতে পারে, সেই দিন সে ফ্রিজ অফ ছিল বা সে কোল্ড স্টোর অফ ছিল, অন সুইচ অফ অন করা ছিল না, কথা বুঝতে পারছেন, বেঁচে গেছে লোকটি। তো কথা হচ্ছে যখন মানুষ নিজেকে নিরুপায় দেখবে, কোনো উপায় নেই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নিরুপায়, তারপরেও মেহনত করতে হবে। এ কথাটির সাথে দাওয়ার কোনো সম্পর্ক আছে? ইসলামিক দাওয়াতের কি সম্পর্ক আছে? চেষ্টা করতে হবে, চেষ্টা ছেড়ে দিলে হবে না। আপনার ভাই মনে করেন আপনার কথা শুনলো না, এ তোমার কথা মানি না, আমি নামাজ পড়বো না, আমি এই কবর পূজা মাজার পর ছাড়বো না, এটি আমার ধর্ম, বলেন কি করবেন আপনি? রাস্তা বন্ধ, ক্যাসেট দিলেন, কিতাব দিলেন, কত আলেম নিয়ে আসলেন, তর্ক সবাই বসালেন, অনেক কিছুই করলেন, মোট কথা মানে যতটুকু সম্ভব আপনার করলেন, মেহনত করলেন সব দিক দিয়ে, কোনো কিছুতেই কাজ হলো না, তারপরে কি করবেন, ছেড়ে দিবেন? তারপরেও মেহনত করে যেতে হবে এই শিক্ষাটি দেওয়ার জন্য, তারপরেও মেহনত করে যেতে হবে আপনাকে, বিভিন্ন রকমের মেহনত করে যেতে হবে, হতে পারে কাজ দিতে পারে, 950 বছর নূহ আলাইহিস সালাম যদি মেহনত করেন তো আপনাকে 950 বছর তো আল্লাহ সময় দেবেন, 25-50 বছর মেহনত করতে পারবেন না আপনি, মেহনত করে যান হয়তো আল্লাহ হেদায়েত করতে পারেন। তো কি বলছিলাম যে মানুষের যে স্তর বা জগৎ, এই এক জগৎ অন্য জগৎ থেকে ভিন্ন, মায়ের পেটে ভিন্ন জীবন যাপন করেছেন বা করেছি আমরা, তারপরে মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসেন পৃথিবীতে, এই পৃথিবীতে জীবন যাপন করছি, সেই জীবন যাপনের অবস্থা আমরা উপলব্ধি করছি, তারপরে মরে যাওয়ার পরে আরেকটি জগৎ, সেই জগতের নাম হচ্ছে আলামুল বারজাখ, বারজাখ বলা হয়, বারজাখ মানে পরকাল এবং দুনিয়ার মধ্যকার স্থান, বারজাখ মানে আড়, পরকাল এবং দুনিয়ার মাঝখানে আড় হয়ে রয়েছে, যতদিন পর্যন্ত কেয়ামত হয়নি, মানুষের পরীক্ষা হয়নি, হিসাব নিকাশ হয়নি, জান্নাত জাহান্নাম কোথাও যাবে না, এই বারজাখের জগতে, বারজাখী জীবনে। হ্যাঁ, তবে নেক বান্দারা, ভালো মানুষরা, সৎ মানুষরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে, জান্নাতি নিয়ামত প্রাপ্ত হবে, এবং যারা পাপী গুনাহগার তারা শাস্তি পাবে জাহান্নামের
শাস্তি পাবে। যে শাস্তির কথা কবরের আজাব সম্পর্কে বলা হয়েছে, যে নিয়ামতের কথা কবরের নিয়ামত সম্পর্কে বলা হয়েছে। কিন্তু এই জগৎ যে আছে, এই জগৎটির দুনিয়ার জগতের সাথে কোনো তুলনা আছে? আছে কি? মায়ের পেটের জগতের সাথে কোনো তুলনা আছে? তুলনা নেই, এক অপর থেকে ভিন্ন। মায়ের পেটের যে ছিল, যে বাচ্চা, সে জীবন্ত আছে। যদি মায়ের পেটটিকে অপারেশন করে দেখা হইতো তো জীবন্ত পাওয়া যেত তাকে, তারপরে দেখা যেত তার নড়াচড়া হয়তো দেখা যেত, বুঝতে পারছেন? কিন্তু আপন অবস্থায় তার নিজের যে একটি অবস্থা আল্লাহ করেছেন সেই অবস্থাতে সেখানে ছিল। পরলৌকিক জীবন যেটা, মানে বারজাখী জীবন যেটা ধরেন, বারজাখী জীবন, এই বারজাখী জীবনে যদি একজনের কবরকে খুলে দেখেন তাহলে সেখানে জান্নাতের নিয়ামত পাচ্ছে না আজাব হচ্ছে দেখতে পাবেন? দেখতে পাবেন না। অথচ হচ্ছে, পাপী লোককে আজাব হচ্ছে, নেক মানুষ নিয়ামত প্রাপ্ত হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তার আত্মার সাথে তার দেহের সম্পর্ক রয়েছে, কিছু জানতে পারছেন না। তাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হলো, যদি বলেন যে না কেমন করে ফেমুনকার নাকের এসে উঠিয়ে বসায় আর প্রশ্ন করে তিনটি, আমি দেখব আমার বাবাকে দেখব, কবরটাকে কিছুটা খোলা রেখে বসে গেলেন আপনি, পাবেন দেখতে? অথচ আপনার চোখের সামনে মনকের নাকের এসে তিনটি প্রশ্ন করলো, মান রাব্ব কা মা দিন কা মান নবী কা, করে চলে গেল প্রশ্ন উত্তর নিয়ে, গেল না? গেল না। তারপর হয় আজাব শুরু হয়ে গেল, আর না হলে আল্লাহর নিয়ামত আসতে শুরু হয়ে গেল, আল্লাহর আদেশ হয়ে গেল যা কিছু হওয়ার। সবকিছু হচ্ছে এই বারজাখী জীবনে, কিন্তু দেখতে পাচ্ছেন না এই চক্ষু দিয়ে। তারপরে আরেকটি জগৎ হচ্ছে, সেটি হচ্ছে একেবারে হিসাব নিকাশের পরে, কেয়ামতের পরে যে জগৎ, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত জাহান্নামের জগৎ আবার আলাদা হবে, ভিন্ন হবে। তো এই চারটি হচ্ছে জগৎ মানুষের। আর এই চারটি ছাড়া যখন মানুষ আসেনি পৃথিবীতে, কিছুই আসেনি, নাই ছিল, তখন মানুষের রুহ ছিল আলামুল আরওয়াহ, রুহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ সৃষ্টি যে করবেন এ কথা তকদিরে লিখে রেখেছেন, এ কথা ছিল। কিন্তু কোনো কিছুই ছিল না, যেমন আল্লাহ সূরা দাহরে বলেছেন, হাল আতাআলাল ইনসানে হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, মানুষের উপর এমন একটি কাল এসেছে বা ছিল যেই কালে সে কিছুই ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওজুদ দান করলেন, অস্তিত্ব দান করলেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি গুরুত্বপূর্ণ দিক থেকে গেছে, সময় থাকলে আলোচনা করি, সেটি হচ্ছে যে এই আয়াতগুলি যে নাজিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কোনখানে নাজিল হলো? হেরা গুহায়। হেরা পাহাড়ের আজকাল নাম জানেন? হ্যাঁ, জবল নূর। জবল নূর কেন? না নূর দিয়ে ওই পাথরগুলো তৈরি, নবী নূরের তৈরি তো পাথর, পাথরগুলি নূর দিয়ে তৈরি হতে পারে না। হ্যাঁ, তো জবল নূর মানে সেখানে আল্লাহর পক্ষ থেকে সেখানে নূর, অর্থাৎ ইমানের নূর এসছে, কোরআনের নূর এসছে সেখানে প্রথম। সেই জন্য পরবর্তীতে সাহাবায়ে কেরামরা বা তাদের সন্তানরা বা মক্কাবাসীরা সেই পাহাড়ের নামকরণ করেছে জবালুন্নূর বলে, না হলে প্রাচীন যুগে সেই পাহাড়ের নাম ছিল জবালে হেরা, হেরা পাহাড়। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেমন করে ওহী আসলো সেই বর্ণনা এসছে। তো হাদিস শুনি, সহিহ বুখারীর দ্বিতীয় হাদিস। সহিহ বুখারীর প্রথম হাদিস নিয়তের হাদিস, আর তারপরে দ্বিতীয় হাদিস হচ্ছে এই ওহির হাদিসটি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, বলছেন, আউওয়ালা মা বদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুয়া সালিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওহি আরম্ভ হয় সেটি সত্য স্বপ্নের মাধ্যমে, সত্য বা ভালো স্বপ্নের মাধ্যমে। এর আগে আলোচনায় বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে কি? ওহি। ওহির একটি ধরন বা প্রকরণ হচ্ছে স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাণী জানিয়ে দেওয়া হয়তো, আল্লাহর বিধান জানিয়ে দেওয়া হয়তো, হালাল হারাম জায়েজ নাজায়েজ জানিয়ে দেওয়া হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়তো তা হচ্ছে ওহি, সত্য। জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে কোনো দৃশ্য দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলি সত্য, ওহি। কোনো খেয়ালি জিনিস নয় যে দিনে খেয়াল করেছেন তো রাত্রে স্বপ্ন দেখছেন, আর এগুলি শয়তানের পক্ষ থেকেও নয়। তিন রকম স্বপ্ন জানা আছে তো, তিন রকম স্বপ্নের কথা। হ্যাঁ, না নেই, এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, আর এক হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, যেগুলি অবাস্তব বা বান্দাকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, দুশ্চিন্তার জন্য। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, উমুক হয়ে গেছে, আপনি আর অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে আহত হয়ে গেছেন, ক্ষত বিক্ষত হয়ে গেছেন, এই ধরনের স্বপ্ন, অথচ কিচ্ছু না। তো এইরকম স্বপ্ন দিয়ে মমিন বান্দাকে কষ্ট দেওয়ানো হয়। আর কিছু স্বপ্ন আছে খেয়ালি স্বপ্ন, তিন নম্বর হচ্ছে খেয়ালি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন কোনগুলি? দিনে যেগুলি খেয়াল করেছেন ওইগুলি রাত্রে স্বপ্নে ভেসে উঠা। দিনে কোনো মহিলার কথা চিন্তা করেছেন,
রাত্রে ওই দেখছেন যা চিন্তা করেছেন দিনে, দিনে কোনো ভালো চিন্তা করেছেন রাত্রে ওই ভালোটাই দেখছেন, দিনে খুব বিবিকে ওই স্মরণ করেছেন রাত্রে ওই বিবিকে দেখছেন, বুঝতে পারছেন? দিনে মাকে খুব মা বলে যে দুশ্চিন্তায় অসুস্থ মানুষ কি করে চিকিৎসা করব দূরে থেকে অনেক চিন্তা করছিলেন, দিনে রাত্রে ওই মাকেই দেখছেন। এগুলি হচ্ছে খেয়ালি, আদগাসু আহলাম, আদগাসু আহলাম। সূরা ইউসুফে এই রকমের স্বপ্নগুলি, খেয়ালি স্বপ্নগুলিকে বলা হয়েছে আদগাসু আহলাম। মানুষ যা ধারণা করে তাই রাত্রে ভেসে উঠে তার ঘুমের অবস্থায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর প্রথম ওহী শুরু হয় কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। ছয় মাস ধরে তিনি স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন আরম্ভ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাস মানে এটা হচ্ছে রবিউল সানি, আজকে রবিউল সানির মানে নয় তারিখ, তাই না? নয় তারিখ রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল থেকে রমজান পর্যন্ত কত মাস হবে? ছয় মাস হবে। রমজান পর্যন্ত ছয় মাস হয়ে যায়। এই দীর্ঘ ছয় মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন খুব বেশি বেশি, আর যা দেখতেন রাত্রে সকাল হওয়ার মতন, যেমন সকাল হয় কোনো সন্দেহ নেই যে রাতের পরে সকাল হবেই হবে, ভোর তিনটা হলে আজান হবেই মনে করেন কথা, সকাল এতটার সময় সকাল হবে এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। ঠিক তেমনই ওই রকমই যেমন ভাবে রাত্রে স্বপ্ন দেখতেন তার বিবরণ দিনে দেখতে পেতেন, একদিন পরে হোক দুদিন পরে হোক বা সেই দিনই হোক তার বাস্তব বিবরণ দেখতে পেতেন যে যা স্বপ্নে দেখলেন তাই ঘটলো। তো ছয় মাস ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম হীরা পাহাড়ের গুহায় ইবাদতও করতেন, ইবাদতবন্দি করতেন, ওহী আসেনি, আর তার কাছে এইরকম স্বপ্ন বেশি বেশি আসতো। স্বপ্ন দেখতেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন যে নির্জনতায় থাকি ভালো লাগছে, এদের শিরক এবং আচার আচরণ কোরাইশদের, ঘৃণা করতেন এসবগুলি কাজকে, তাই একা গিয়ে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। কিন্তু জানতেন না যে কেমন করে আল্লাহর ইবাদত করতে হয়। কোরাইশের এই শিরক অপছন্দনীয় এবং আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসেনি যে কেমন করেই বা আল্লাহর ইবাদত করে, কোন ইবাদতকে আল্লাহ পছন্দ করেন। যে প্রথমে বলেছি যে আল্লাহর পছন্দ মতো ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর পছন্দ মতো, জানা ছিল না, জীবনের শিরকের কাছে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি এক বৈশিষ্ট্য যে তিনি জীবনেও শিরকের মেলা ঠেলায় কোথাও যাননি, কোনো দেবী দেবতার সামনে যাননি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। নবী করবেন তাকে রাসূল বানাবেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ঘৃণা দিয়ে দিয়েছেন। অনেক মানুষ আছে মুশরিক কাফের, জীবনে জেনা করেনি, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার সাথে সৎ তাকে সৎ জীবন যাপনের আল্লাহ তৌফিক দিয়েছেন। মুশরিক অথচ অবাধ মেলামেশা সেই পরিবেশে, তারপরে ব্যবচার করেনি কোনোদিন, বেঁচে রয়েছে, থাকতে পারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে প্রথম নম্বরে উল্লেখযোগ্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কসম করে বলছে, ওয়াল্লাহি মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আল্লাহর কসম করে বলছি না আমি জাহিলি যুগে জেনা করেছি ব্যবচার করেছি না ইসলামে আসার পরে। তাকে যখন হত্যা করার জন্য এই দেশদ্রোহীরা ঘেরাও করেছিল এমিস্টেশন থেকে এসে বাগিরা, তখন তিনি এই কথাটি বলেছিলেন যে একজনকে হত্যা করার জন্য বলেছেন তিনটি কারণ, তিনটির একটি কারণ হতে পারে, না আমি মুরতাদ হয়েছি ইসলাম বিমুখ হয়েছি ইসলাম ছেড়েছি, না আমি জেনা করেছি বিবাহিত হওয়ার পরে না তার আগে, না জাহিলিয়াতের যুগে না ইসলামে, কোনো কালে আমি জেনা করিনি। জাহিলিয়াতের যুগে জেনা করলে তো তার জন্য হদ কায়েম করা যাবে, তারপরে তিনি বলছেন ওয়াল্লাহি মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, না জাহিলি যুগে আমি জেনা করেছি না ইসলামের যুগে, অথচ মুশরিক ছিলেন। আর জাহিলি যুগে জানেন যে অবাধ মেলামেশা এমন কোনো ব্যাপার ছিল না, জেনার জন্য পতাকা গাড়া থাকতো, যেমন আবাসখানার লাইসেন্স আমাদের দেশে রয়েছে, অনেক দেশেই রয়েছে। তো ওই রকমই মক্কাতে পতাকা লাগানো থাকতো যা দিয়ে বোঝা যেত দূর থেকে যে হ্যাঁ ওখানে জেনার আড্ডা রয়েছে, বেশ্যাখানা রয়েছে, কোনো দূষণীয় ব্যাপার ছিল না। যেমন পশ্চিমা পরিবেশে যদি সম্মতির সাথে ব্যবচার হয় ওর কিছু না, হ্যাঁ অসম্মতিতে হলে ধর্ষণ ওর নাম, ওইটি আপত্তিকর, বাকি সম্মতি থাকলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এসব পায়খানার মতো ব্যবসা আবার তাদের সমাজে। তো ওই রকম পরিবেশে থেকেও জেনা থেকে বেঁচে থাকা একটি বিরল ব্যাপার। আল্লাহ মা জানাই তো ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পাপ মুক্ত জীবন যাপন করেছেন। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাত মিসলা ফালাকিস সুবহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি যে কোনো স্বপ্ন দেখতেন যেমন সকাল হয় ওই ভোর হওয়ার মতো একেবারে সুন্দরভাবে সেই স্বপ্নের বিবরণ চলে আসতো, মানে সে বাস্তবে পরিণত হইত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তারপরে তিনি নির্জনতা পছন্দ করতে লাগলেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন। মানুষের প্রকৃতিতে আল্লাহ এটি দান করে দেয়, আপনার প্রকৃতি বিভিন্ন স্তরে বয়সে পৌঁছে চেঞ্জ হয়েছে, কোনো এক যুগে হয়তো কোনো এক ধরনের খেলা পছন্দ করতেন, তারপরে সেই খেলার উপর ঘৃণা হয়ে গেল, এক যুগ ছিল যে সিগারেট পছন্দ করতেন, তারপরে এমন ঘৃণা হলো যে সিগারেটের ধোঁয়ার গন্ধটি বরদাস্ত করতে পারেন না, হতে পারে কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা পছন্দ করতে লাগলেন, মানুষের সাথে উঠা বসা না করে একা একা থাকা পছন্দ করতে লাগলেন। ওকানা ইয়াখলু বিগারি হেরা, হেরা পাহাড়ের গুহায়, গার গুহাকে বলা হয়, তিনি নির্জন অবস্থায় এবাদত বন্দেগী শুরু করলেন। ফায়াতাহান্না সুফিহে, সেখানে এবাদত বন্দেগী শুরু করলেন, নিজে যেভাবে আল্লাহর জিকির আজকার মনে করতেন যে এইভাবে আল্লাহকে ডাকা উচিত, ওইভাবে ডাকতে শুরু করলেন, শিরিক না করে এক আল্লাহকে ডাকা। ওয়াহুয়া তাআব্বুদুল লাইলি যাওয়াতিল আদাদ ক্বাবলা ইয়ানজা ইলা আহলিহি, কয়েকদিনের খাবার দাবার নিয়ে চলে আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। আর উঁচু পাহাড়, সে হীরা পাহাড়ের গুহা দেখেছেন কি, তো সেখানে চড়ে নিতেন যে সে বেশি লোকজন আসবে না, এখানে ডিস্টার্ব করবে না, আর এখানে নির্জনতা আমি একা একা থাকবো। কয়েকদিন ধরে যতদিন খাবার থাকতো সাথে এবার অন্যই করতেন থাকতেন, আর তারপরে আবার চলে যেতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, অতঃপর যখন খাবার শেষ হয়ে গেল তখন ফিরে যেতেন খাদিজার কাছে। ফায়াতাযাওয়াদু মিসলিহা, তারপর আবার কয়েকদিনের জন্য ছাতু রুটি যা কিছু হলো খেজুর হলো বেঁধে নিলেন, নিয়ে চলে আসলেন। হাত্তা যা আহুল হক, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে হক চলে আসলো, মানে সত্য কোরআন নাজিল হয়ে গেল। হাত্তা যা আহুল হক, ওয়াহুয়া ফি গারে হেরা, হেরা পাহাড়ের গুহায় তিনি, কোরআন নাজিল হয়েছে, জিবরিল আলাইহিসসালাম উপস্থিত হচ্ছেন। ফাজা আহুল মালাক, ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে গেলেন। ফাকা আলাইহিস বলছেন, ইকরা, হে নবী পড়ো, ইকরা। ফাকাল মা আনা বিকারি, নবী সাল্লাম বলেন যে আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি মানে এই নয় যে আমি পড়বো না, এর শাব্দিক অর্থ এটাও হইতে পারে, কাকু বলছেন এই পড়ো, মা আনা বিকারি মানে আমি পড়বো না, একই অর্থ বহন করেন, কিন্তু ভঙ্গিমায় তফাত রয়েছে। তিনি এ উদ্দেশ্যে বলেননি, তিনি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়াশোনা জানি না, পড়বো কি করে, আমি মনে হচ্ছে যে কিছু লিখে নিয়ে আসা হয়েছিল, এই আয়াতগুলি লিখাও ছিল কোনো কিছুতে, যার ফলে নবী কাইসাল বলছেন মা আনা বিকারি আমি পড়তে জানি না। যদি তাকে কথা বলা হতো যে আমি বলছি তুমি পড়ো, তাহলে তিনি বলতেন যে আমি পড়ছি, ঠিক আছে বলেন, ঠিক কিনা? এটা ছোট্ট ছেলেকে যদি বলেন আমি বলছি পড়ো, উচ্চারণ করো, আমি উচ্চারণ করছি, তুমি উচ্চারণ করো, পেছনে ফলো করো, তাহলে সেও করবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো হাতে লেখা দেখেছেন, আমি তো পড়তে জানি না, আমাকে বলছে ইয়ে করা, কেমন পড়বো আমি, তাই বলছেন মা নবী করা, আমি তো পড়াশোনা জানি না। নিরক্ষর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আন্নবী ওয়াল উম্মি বলে আখ্যায়িত করেছেন, আল্লাহর রহস্য ছিল নবীকে যে আল্লাহ উম্মি রেখেছিলেন, আক্ষরিক জ্ঞান দান করেননি, এতে ছিল বড়ই রহস্য, যাতে করে লোকেরা না বলতে পারে যে মুহাম্মাদের রচিত কোরআন। যে লোক লিখতে জানে না পড়তে জানে না কি করে রচনা করবে, আর রচনা করার জন্য তো কিছু এলেম লাগবে, শিক্ষা লাগবে, কিছু শিক্ষা নেই, এই দিক থেকে যাতে সুযোগ না পায়। তারপরে কোন যদি লেখাপড়া তিনি করতেন তাহলে নিশ্চয় কোন ওস্তাদের কাছে লেখাপড়া করতেন, আর ওস্তাদের কাছে লেখাপড়া করার পরে যখন দিনে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করতেন, সেই ওস্তাদ বলছে হ্যাঁ মুহাম্মদ আমার কাছে শিখলে, আর তুমি আমাকে নবী নামে, তুমি নবী হয়ে গেলে, আমার অবদান আর তুমি আজকে নবী হয়ে বসলে, এ কথা বলার আর কারো সুযোগ নেই। আছে কোনো সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওপর এই এহসানের কথা কেউ বলতে পারবে যে হ্যাঁ মুহাম্মদ তোমাকে তো শিখালাম, আর তুমি আমার কাছ থেকে শিখে গিয়ে তুমি কখন রসুল হয়ে গেলে, আমায় কি রসুলটা মানতে তোমার ওস্তাদ আমি, এ কথা বলারও কেউ নেই। স্বয়ং আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে শিক্ষা দান করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারো অবদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর আল্লাহ রাখেননি, আল্লাহর অবদান ছাড়া। তো ফেরেশতা আসলেন বলছেন ইকরা, নবী সাল্লাল্লাহু আলাইহি মা আনা বিকারি আমি পড়াশোনা জানি না। ফা আখাযানি ফাগাত্তানি, নবী সাল্লাল্লাহু বলছেন আমাকে ধরলেন ফেরেশতা, ধরার পরে চেপে ধরলেন, গাত্তানি চেপে ধরলেন একবারে শক্ত করে। হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, এমনকি আমি অত্যন্ত কষ্ট পেলাম, এমন ভাবে চেপে ধরলেন জড়িয়ে যে কষ্ট পেলাম। সুম্মা আরসালানি, অতঃপর ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, তারপর আবার বলছেন পড়তে, বলতো মা আনা বিকারি আমি তো পড়তে পারি না। ফাখাযানি ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার চেপে ধরলেন। হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, তাতেও কষ্ট অনুভব করলাম। সুম্মা আরসালানি, তারপর ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, আবার বলছেন পড়ো। ফাকুলতু মা আনা বিকারি, তিনবার করে তিনি বললেন আমি তো পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি সালেসা, তৃতীয়বার আমাকে চেপে ধরলেন। সুম্মা আরসালানি, ছেড়ে দেওয়ার পরে এখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, প্রস্তুত করছেন জানো, এতে প্রস্তুতিও হইল, প্রস্তুত মানসিক দিক থেকে। দেখেন একটি লোককে যদি বলে শোনো, তাহলে হয়তো অর্থ মনোযোগ দিয়ে শুনবে না, কিন্তু তাকে হাত খান ধরে শোনো, মনোযোগ বেশি হবে না, হবে না, অবশ্যই বেশি মনোযোগী হবে সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার করে চেপে ধরার পরে ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়িয়ে দিলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি আয়াত শুনে ফেরেশতার কাছ থেকে ফিরলেন ওখান থেকে, আর থাকতে পারলেন না, ভয়ে ভয়ে ভীত হয়ে পড়েছেন যে কি হইল আমার সাথে, কি আসলো আমার কাছে, এমনটা কেন হলো, দুশ্চিন্তায় তিনি। ইয়ারজুফু ফুয়াদুহু,
অন্তর্কম্পিত ইয়ারজুফ ফুয়াদ ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজার কাছে আসলেন, আসার পর বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর দাও, কম্বল দিয়ে ঢেকে দাও বা চাদর দিয়ে ঢেকে দাও, বড় ঠান্ডা লেগেছে, জ্বর চলে এসেছে। অত্যন্ত ভয়ে ভীত যখন মানুষ হয়ে যায় তখন জ্বর চলে আসে, বুঝতে পারছেন, জ্বর চলে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফাজাম্মালুহু, চাদর দিয়ে জড়িয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হাত্তা যাহাবা আনহুর রাও, ভীতিটা দূর হয়ে গেল। মানুষের শরীরটা যখন গরম হয়, তাপ যখন শরীরে হয়, তখন ধীরে ধীরে ভয়টা কাটে, ভয় কেটে গেল। ফাকাল আলী খাদিজা ও আখবার আহাল খাবার, পুরো সংবাদ এ সম্পর্কে জানালেন যে আমার সাথে এ আজকে ঘটেছে হীরা পাহাড়ের গুহায়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খাদিজা, লাকাদ খাশিত আলা নাফসি, আমাকে খুব ভয় হচ্ছে, ভয় লাগছে আমাকে, যেমন কেউ ভয় খেয়ে গেলে যা হয় খুব ভয় লাগছে। ফাকালাত খাদিজা, খাদিজা বলছেন ভয় কেন, কিসের ভয় করছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। খাদিজার ইমানও দেখেন, এখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেননি, কিন্তু আস্থা আছে যে আমার স্বামী কোনো খারাপ মানুষ নন, সুতরাং তাকে আল্লাহ লাঞ্ছিত করবেন, ধ্বংস করে দিবেন, এই বিপদে সম্মুখীন হবে না, এটা হতে পারে না। কাল্লা কুসিন কালেও হতে পারে না যে আপনি ভয় পাচ্ছেন, আপনি মরে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনাকে জেনে ধরেছে বা কিছু হয়েছে, না না কিছু না, কিচ্ছু হবে না আপনার, মা ইউখজিক আল্লাহ, আবার আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কারণ কারণ দেখেন স্বামী সম্পর্কে কেমন সার্টিফিকেট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, চরিত্র দিকগুলি, অথচ জাহিলিয়াতের যুগে, এখনো ইসলাম আসেনি, ইসলামের আলো আল্লাহর পক্ষ থেকে নূর আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন্তব্য শুনেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনাকে কেন আল্লাহ ধ্বংস করবেন, কেন বিপদের সম্মুখীন করবেন, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়দের খেদমত করেন, সেলাতুল আরহাম। তাহলে যেই ব্যক্তি কি বোঝা গেল, যেই ব্যক্তি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে সে বালা মুসিবত মুক্ত থাকবে, বুঝতে পারলেন না, বললেন না, বালা মুসিবত মুক্ত থাকবে। ওয়া তাহমিলুল কাল, মানুষের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নেন, কারো উপরে বোঝা হয়ে গেছে, ঋণের বোঝা ধরে নিয়েছে রাস্তায়, এই টাকা দাও না হলে তোমাকে এক্ষুনি যা ইচ্ছা তাই করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সেখানে, হয়েছে কি, ও এই যে টাকা পাবো, এর কাছে টাকা দিচ্ছে না অনেকদিন থেকে, সেই জন্য একে আর ছাড়বো না, আজ কি টাকা দেবে না একে মারবো, শেষ করে দেবো। নবী করিম বলছে ঠিক আছে, এই ঋণ পরিশোধ আমি করছি, লোকটিকে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন, তাহমিলুল কাল, মানুষের বোঝা নিজের কাঁধে উঠিয়ে দিত, ও তাকসিমুল মাদুম, এবং যারা সর্বহারা তাদের সেবা করতেন, বিধবা তার খাবার দাবার ব্যবস্থা দেওয়ার কেউ নেই, তার কেনাকাটা করার কেউ লোক নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেদমত করতেন, এই খেদমত করতেন। ইয়াতিম দেখাশোনা করার কেউ লোক নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাশোনা করতেন। আবু তালেবের অনেকগুলি ছেলে মেয়ে ছিল, তাদের দেখাশোনা করতে পারতেন, আবু তালেব অত্যন্ত দরিদ্র ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হলেন তখন হযরত আলীকে নিয়ে নিয়েছিলেন যে আমি লালন পালন করব, আমি লালন পালন করব। হযরত আলী ছোট্ট কাল থেকে লালিত পালিত হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইভাবে যে কোনো অসহায় যারা সর্বহারা তাদের তিনি দেখাশোনা করতেন, খেদমত করতেন। আমাদের উপমহাদেশে একজন আলেম ছিলেন, তার জীবনীতে লিখেছে, দিল্লিতে থাকতেন তিনি, মিয়া নাজির হোসেন দেহলভী, খুব বড় মহাদেশ ছিলেন, 1,20,000 তার ছাত্র ছিল যারা বোখারি পড়ে পাশ করে গেছেন তার কাছ থেকে, 1,20,000 ছাত্র বোখারি পড়ে পাশ করে গেছেন, দীর্ঘ 50 বছর ধরে তিনি বোখারির দর্শ দিয়েছেন, মিয়া নাজির হোসেন দেহলভী। এবং এই মিয়া নাজির হোসেন দেহলভীর মাধ্যমেই এই সালাফি দাওয়াত ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, ভারতে, অখণ্ড ভারতে, এবং আহলি হাদিস যারা আমাদের দেশে কোরআন এবং হাদিসের ধারক বাহক যারা, এদের যে প্রচার প্রসার ঘটেছে এবং বিভিন্ন এলাকায় যে ওলামায়ে কেরামরা পৌঁছেছেন এই সালাফি ওলামায়ে কেরামরা উপমহাদেশে, তার মাধ্যমে। তার একজন ছাত্র ছিলেন সিলেটের, সিলেটের একজন ছাত্র ছিলেন, যেই এলাকার ছাত্র ছিলেন সিলেটের মিয়া নাজির হোসেন দেহলভীর, এখনো সিলেটে, গোটা সিলেটে কোথাও আপনি কোরআন এবং হাদিসের অনুসারী নির্ভেজাল অনুসারীদের পাবেন না, ওই গ্রাম, ওই অঞ্চল, ওই থানাটি ছাড়া। সেই থানাটির নাম কি অনেকে বলতে পারবেন হয়তো, আছে কি, কানাইঘাট, জি। এইভাবে বিভিন্ন এলাকা, বিভিন্ন ডিস্ট্রিক্টের, চিটাগাং থেকে এসেছিলেন একজন ছাত্র তাঁর, আব্দুল হাদি, চিটাগাং থেকে, শিরকি বিদাতের কবর মাজার আড্ডা যে দেশ, যে এলাকা। আসার পরে পড়াশোনা করলেন এখানে মিয়া নাজির হোসেন দেহলভীর কাছে,
ফিরে গেলেন দেশে, যাওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে বললেন যে এই মাজা পূজা করা যাবে না, শিরক করা যাবে না, এসব শিরক, তারপরে পীরের মুরিদ হওয়া যাবে না। তখন তারা বলল তোমাকে পড়তে পাঠালাম এগুলি, এসব পড়ে আসলে তুমি, তোমাকে এতদূর সুদূর দিল্লি চিটাগাং থেকে দিল্লি পড়তে পাঠালাম এগুলো করার জন্য, যাও তুমি যদি এইসব কথা বলো তাহলে তুমি দেশ ছাড়া হয়ে যাও, চিটাগাং এ থাকা চলবে না তোমার। নিজের আত্মীয় বংশরা তাকে দেশ ছাড়া করে তাড়িয়ে দিলে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো করে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দেশ ছাড়া হয়ে বিতাড়িত হওয়া, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, ইনি করলেন কি, বিতাড়িত হয়ে গেলেন চিটাগাং থেকে, আসলেন এই আপনার দক্ষিণবঙ্গ আপনার খুলনা বাঘেরহাটের দিকে, কিছুদিন ওইদিকে থাকলেন, ওইদিকে থাকার পরে শেষ জীবনে এসে আপনার এই রংপুর দিনাজপুরের দিকে অবস্থান করলেন। তার ছেলের ছেলেরাই হচ্ছে ছেলের এই যে আব্দুল্লাহ কাফি, আব্দুল্লাহ বাকি, আর তার এই আব্দুল্লাহ বাকির ছেলে হচ্ছেন ডক্টর আব্দুল বারী জি, এই মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র। মিয়া নাজির হোসেন দেহলভি, আল্লাহ এত বরকত এই দিনের খেদমতে কেন দিলেন, এমনিতে হয় না, দিনের খেদমত করতে গিয়ে মানুষের খেদমতে বরকত যে আল্লাহ দেন, এমনি মানুষের অন্তর না থাকলে, এখলাস না থাকলে, নিষ্ঠা না থাকলে, লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকলে দেন না। মিয়া নাজির হোসেন দেহলভি যার লক্ষ লক্ষ ছাত্র, তিনি এই সাধারণ খেদমত করবেন আপনি আজকাল কল্পনা হয়তো করতে পারবেন না। তিনি করতেন কি, তার জীবনীতে লেখা হয়েছে এবং সত্য ঘটনা, তিনি সকালবেলা তার একটা রুটিন ছিল, বেরিয়ে যেতেন মহল্লাতে, দিল্লি শহরে তো তখন, এবং সেই জামানাটি ইংরেজদের যুগ, এমনকি অমুসলিমদের খেদমত করতেন, মুসলিম অমুসলিম মহল্লায় বেরিয়ে গেছেন এবং খোঁজ রাখতেন, তার তার কাছে লিস্ট ছিল যে বিধবা যার স্বামী নেই, যার বাজার করার মতো কেউ লোক নেই, বাড়িতে হয়তো শুধু মেয়ে আছে স্বামী নেই, বিধবা ছেলে নেই মেয়ে আছে, তারা তো মার্কেট করতে পারবে, বাজার করতে পারবে না, তাদের ডাল কিনে দিতে হবে, চাল কিনে দিতে হবে, তাদের শাকসবজি কিনে দিতে হবে, তাদের গোস্ত মাছ কিনে দিতে হবে। তো তিনি করতেন কি, চলে যেতেন গেটে গিয়ে নক করতেন, গেটে গেটে ওই বিধবাদের যাদের দেখাশোনার করার কেউ ছিল না, গেটে গেটে যেতেন নক করতেন, আর নক করার পর বলতেন যে কিছু বাজার করে দিতে হবে, হ্যাঁ বাজার করে দিতে হবে, ভিতর থেকে টাকা ওই ব্যাগে, একটা কাপড়ের ব্যাগ সেই জামানায় ব্যবহার হতো, কাপড়ের ব্যাগে টাকাটা দিয়ে তাকে দিয়ে দেওয়া, তিনি সবার বাজার করে নিয়ে আসতেন, নিজের বাজার শুধু নয় সবার বাজার করে নিয়ে আসতেন, এতগুলি বাজার, বাজার করে নিয়ে আসার পরে একটা একটা করে গেটে ওই ব্যাগ দিতেন, আবার নক করতেন, দরজায় নক করলেন, ব্যাগটা দিয়ে দিলেন, ব্যাগটা ভিতর দিক থেকে পর্দা নাসিন মহিলারা টেনে নিল। এইভাবে তিনি খেদমত করেছেন ইয়েতিমদের, বিধবা মিয়া নাজির হোসেন দেহলভি, যার কোরআন এবং হাদিসের খেদমতের বরকত চিটাগাং থেকে শুরু করে একেবারে পেশাওয়ার আফগানিস্তান পর্যন্ত পৌঁছেছে জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন, যে তিনি তাকসিবুল মাদুম, সর্বহারাদের খেদমত করেন, তিনি সর্বহারাদের জন্য আয় উপার্জন করেন, আয় উপার্জন করে তাদেরকে দিয়ে দেন তিনি, ওয়া তাকরিদ দাইফ, মেহমান অতিথিদের খেদমত করেন তিনি, অতিথি মেহমান আসলে তাদের খেদমত করেন। আমরা অতিথি মেহমান কাকে মনে করি, যদি বন্ধু হয়, আত্মীয় হয়, নিজের বংশের লোক হয়, অথবা শ্বশুর বংশের লোক হয়, মেহমান কুটুম্ব। আর যদি একজন মুসাফির আসে যাকে কেউ চেনা না, মসজিদ এসছে খেতে দিতে হবে না, সে মেহমান না, মেহমান যে কোনো মানুষ, অতিথি অপরিচিত মানুষ এসছে মেহমান আপনার, বরং পরিচিত মানুষ হলে তো অনেকে ডেকে নিয়ে যাবে, একজন পরিচিত মানুষ যদি হয় তো অনেকে তাকে ডেকে নিয়ে যাবে খাবারের জন্য, তাকে রাত যাপনের জন্য, কিন্তু একজন অপরিচিত মানুষ, তার দেখাশোনার কেউ নেই, সে আপনার গ্রামে এসছে, আপনার মসজিদে এসছে, তা খোঁজ নিতে হবে। মুসলমানদের উপর মুসলমানের হক হচ্ছে মেহমান নওয়াজি করা, মেহমানের খেদমত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের খেদমত করতেন, ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, সত্যের ক্ষেত্রে সহযোগিতা করতেন তিনি, সত্যের ক্ষেত্রে সহযোগিতা করতেন। আজান হয়ে যায় মনে হয়, ফান্তালাকাত বিহি খাদিজা হাত্তা আতাত বিহি ওয়ারাকাত বিন নওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আম্মি খাদিজা। সংক্ষেপে বলি, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভয়ে ভীত, তখন তাকে নিয়ে ওয়ারাকা বিন নওফাল, একজন বুড়ো মুরব্বী মানুষ ছিলেন মক্কায়, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, এবং শিরক এই পুতুল পূজাকে ঘৃণা করে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, কিন্তু তিনি শিরককে ঘৃণা করে, পুতুল পূজাকে ঘৃণা করে সেই জামানায় জাহেলি যুগে খ্রিস্টান হয়ে গেছিলেন। খ্রিস্টানরা কমপক্ষে শিরক তো করে না, যদিও শিরক ঢুকে গেছিল তখন, মানে ওই তিন খোদার শিরক, কিন্তু পুতুল রেখে সামনে সেজদা করা এই জিনিসটি ছিল না। তারপরে তাদের মধ্যে কেউ সত্যপন্থী হতে পারে, যেমন মুসলিমদের মধ্যে এক শ্রেণীর লোকেরা, যদিও আলহামদুলিল্লাহ তাওহিদবাদী অসংখ্য মুসলিম রয়েছে, কিন্তু শ্রেণীর লোকেরা কবর মাজার পূজা শুরু করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাওহিদ বাকি রয়েছে, তো খ্রিস্টান ধর্ম সেই যুগে নবী করিম সাল্লামের আবির্ভাবে নবুয়ত প্রাপ্তির পূর্বে সত্য দিন ছিল, হযরত ঈসা আলাইহিসসালামের দিন, আর মক্কার মুশরিকদের কুরাইশদের দিন ছিল ভ্রান্ত দিন, পুতুল পূজার দিন। তো এই পুতুল পূজা ছেড়ে তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য হাসিল করেছিলেন। তিনি ইঞ্জিল পড়তে পারতেন সুন্দর, আর ইঞ্জিল পড়ে আরবিতে অনুবাদও করতেন, ট্রান্সলেটরও ছিলেন। ইঞ্জিলের ভাষা তখন তো ইঞ্জিল আরবিতে অনুবাদ হয়নি, পরে অনুবাদ হলো বিভিন্ন ভাষায় ইঞ্জিলের, বাইবেলের। ইঞ্জিল সেই জামানে ছিল হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায়। তো ইব্রানি ভাষা থেকে, ইব্রানি ভাষাকে হিব্রু ভাষা বলে, ইব্রানি ভাষায় ছিল। সেই ভাষা থেকে যে তাওরাত ইঞ্জিল এগুলিকে অনুবাদ করে মানুষকে আরবিতে বুঝাতেন তিনি। তো তিনি অত্যন্ত যখন পণ্ডিত ছিলেন দিন সম্পর্কে বা ধর্ম সম্পর্কে, তার কাছে নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, যে ব্যাপারটা কি একটু নিয়ে যায়। ওয়াকানা ইমরান কাত্তানাসসারা ফিল জাহেলিয়া, তার সম্পর্কে মা আয়েশা বলছেন যে তিনি জাহেলি যুগে খ্রিস্টান হয়ে গেছিলেন। ওয়াকানা ইয়াক্তুবুল কিতাব আল ইব্রানি, ইব্রানি কিতাবগুলিকে, ফায়াক্তুবু মিনাল ইনজিল বিল ইব্রানিয়া, ইনজিলকে ইব্রানি ভাষা লিখতেন, ওই ভাষা থেকে আরবিতে তিনি অনুবাদ করে মানুষকে বুঝাতেন। ওয়াকানা শাইখান কাবিরান, অত্যন্ত বুড়ো হয়ে গেছিলেন তিনি, কাদ আমি এমনকি অন্ধ হয়ে গেছিলেন, বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গেছিলেন। ফাকালাত লাহু খাদিজা, ইবনা আম ইসমা মিন আবিন আখিক, খাদিজা বলছেন আচ্ছা শুনুন তো, এই যে আমার স্বামী কি বলছে একটু শুনুন এর সম্পর্কে। ফাকালাহু ওয়ারাকা ইবনা আখি, ওয়ারাকা বলল কি ব্যাপার, মা যা তারা, কি দেখেছো তুমি, কি দেখে ভয় খেয়েছো বলো দেখি। ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মারা, যা কিছু দৃশ্য দেখেছিলেন হীরা পাহাড়ের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি বর্ণনা করলেন। ফাকালাহু ওয়ারাকা, হাযান নামুস আল্লাযী আনজালাল্লাহু আলা মূসা, ইনি হচ্ছেন সেই ফেরেশতা যেই ফেরেশতা মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে এসেছে, তোমার কাছে কোনো শয়তান আসেনি, কোনো জিন আসেনি তোমার কাছে, কোনো ভয় নেই, তোমার আশঙ্কা নেই। হাযান নামুস, ইনি হচ্ছেন সেই ফেরেশতা আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা এসেছিলেন, মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নিয়ে এসেছিলেন, মূসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা ওয়াহী নিয়ে আসতেন, সেই ফেরেশতা এসেছে তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, এবং ইঙ্গিত করে দিলেন যে তুমি শেষ নবী হবে। ইঙ্গিত করছেন, ইয়া লাইতানি ফিহা জাযআন লাইতানি আকুনু হাইয়ান ইজ ইউখরিজুকা কওমুকা, তারপরে ভবিষ্যৎবাণী করছেন, হাই যদি আমি যেই জামানায় তুমি নবুয়তের কথা খোলাখুলি বর্ণনা করবে যে নবী হয়ে এসেছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে, সেই জামানায় যদি আমি যুবক হতাম, সেই জামানায় যদি জীবিত থাকতাম, জানি না অতদিন বাঁচতে পারবো কিনা, বুড়ো হয়ে গেছেন তো মরে যাবেন, তো বলছেন সেই জামানায় যদি জীবিত আমি থাকতে পারতাম, সেই জামানায় যদি আমি যৌবনে থাকতাম, তাহলে তোমার যথাসাধ্য আমি সাহায্য করতাম, সাহায্য করতাম। এই যে ইখরিজু কওমাকা, যখন তোমার কম তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে, ভবিষ্যৎবাণী তিনি পড়েছেন, তাওরাত ইনজিলে পড়েছেন তিনি যে শেষ নবী আসবেন, যেই দেশে আসবেন, যেই শহরে, সেখান থেকে সেখানকার আত্মীয় স্বজনরা তা বিতাড়িত করে দেবে, হিজরত করতে বাধ্য হবেন তিনি। ইজ ইউখরিজুকা কওমুকা, তোমার হিজরতের সময়, দেশ থেকে নির্বাসিত হওয়ার সময় যদি আমি যুবক থাকতাম, যদি আমি বেঁচে থাকতাম, তাহলে তোমার সাহায্য করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবাক, এ কেমন কথা, আমাকে এরা বলছে সাদেক, চিরসত্য, আমাকে বলছে আমিন, বিশ্বস্ত, আর আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে, কেমন কথা বলছেন আপনি। অবাককে জিজ্ঞেস করে, আওয়া মুখরিজিয়া হুম, এ আমার আত্মীয় স্বজন, এ কুরাইশরা আমাকে তাড়িয়ে দেবে, তালা নাম। ওয়ারাকা বলছেন হ্যাঁ, তোমাকে এই মক্কা থেকে একদিন তাড়িয়ে দেবে। লাম ইয়াতে রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো যে কোনো লোক, যে কোনো লোক তোমার মতো দাওয়াত নিয়ে এসছে, তোমার মতো নবী হয়ে এসছে, রসুল হয়ে এসছে, তার বিরোধী তৈরি হয়েছে পৃথিবীতে, তার শত্রু তৈরি হয়েছে, এবং তার দুশ্মন শত্রুরা তার সাথে এই রকমের খারাপ আচরণ করেছে, করবে তোমার সাথে এরকম খারাপ আচরণ। আরো বলছেন ওয়ারাকা, দেখো সেই দিন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে তোমাকে আমি আমার জীবন দিয়ে সাহায্য করব, নাসরান মুআজ্জার, সাহায্য করব তোমার। সুম্মা লাম ইয়ানসা ওয়ারাকা তো আনতুফিয়া, কিন্তু তার কিছুদিন পরেই ওয়ারাকার ইন্তেকাল হয়ে গেল। ওয়াফাতার আল ওয়াহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হীরা পাহাড়ের ঘটনা, প্রথম ঘটনার পরে কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ হয়ে গেল, কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ হয়ে গেছিল। তারপরে দ্বিতীয় পর্বে যে ওয়াহি নাজিল হয়েছিল সেটি হয়েছে সূরা আল মুদাসসির, যে হাদিসটি তৃতীয় হাদিস সহিহ বুখারীর, যাতে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার ওয়াহি আসলো, এবং সূরাতুল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, এই আয়াতগুলি নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে করিম পড়ার এবং কোরআনে করিমের তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির বোঝার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আমাদের জীবনে সংশোধন করার তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।